This track was downloaded from FusionBD.com.
এবং তাদের সামনে হাজির করতে যাচ্ছি আরো একজন অপরাধীকে, ইনোসেন্স, আরো একজন ভুল করা মানুষকে, যিনি এসে তার জীবনের অপ্রিয় সত্যগুলো আপনাদেরকে শুনিয়ে তার জীবনের প্রাশ্চিত্যের কথা বলে সচেতন করে যাবেন যে তার মতো করে ভুল যেন কেউ কখনো না করে। কে সেই বান্দাটি, তার কাছে আমরা একটু পরে যাব। তবে তার আগে বলতে চাই, জেবিএসবিতে আপনি যদি তাকে দেখতে চান ফেসবুকে চলে আসতে হবে। জেবিএসবিতে বরাবরের মতো বাকি সেগমেন্টগুলো থাকছে, থাকছে এস এম এস পোল, থাকছে এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ ডক্টর তাজুল ইসলাম, এবং থাকছে আপনার অংশগ্রহণ করার সুযোগ। সেজন্য ফোন করতে হবে 09613892892 এই নম্বরে। আবারও বলছি, আপনি যদি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে চান ফোন করবেন 09613892892 এই নম্বরে। চলুন আমরা শুরুতেই জেনে নেই কে রয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠানটির মঞ্চে। আমরা জানবো আর জে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
ধন্যবাদ দিব্যা। আমাদের আজকের অতিথি শুভ। শুভ ছোটবেলা থেকেই শান্ত প্রকৃতির ছেলে ছিলেন, গরিব মানুষদের সাহায্য করতেন, আর তাই তো কখনো কখনো ছোটবেলায় স্কুলের টিফিনের সম্পূর্ণ টাকাটাই তিনি ভিক্ষুককে দিয়ে দিয়েছেন। অসুস্থ রোগীকে তিনি বাসায় পৌঁছে দিয়েছেন, সাহায্য করেছেন, ওষুধ কিনে দিয়েছেন। এছাড়াও শুভ খেতে খুব ভালোবাসেন, নুডলস তার প্রিয় খাবার। ক্রিকেট খেলা দেখতে সব থেকে বেশি ভালোবাসেন, আর মুশফিকুর রহিম তার প্রিয় খেলোয়াড়। এত কিছু পরেও শুভ আজ কেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আর ঠিক বিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে শুভ রয়েছে আজকে আমাদের সাথে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব মঞ্চে, যে আসলে কনফেস করবে তার জীবনের অপ্রিয় সত্য কি। আমরা দেখাবার চেষ্টা করব কিভাবে সে অপরাধী হলো, কি অপরাধ সে করলো, এবং তার প্রাশ্চিত্য কি। আমরা অনুষ্ঠানের শুরুতে একটি ছবি দিয়ে দিয়েছি, ছবিটা যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, এবং ছবিটা দেখলেই বোঝা যাবে ওর প্রাশ্চিত্যের ব্যাপারগুলো কেমন, এবং সেই ইন্ট্রোডাকশন আমি আসবো একটু পরে। তবে তার আগে আপনাদের সঙ্গে আরো একবার পরিচয় করিয়ে দিতে চাই, আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের নিয়মিত বিশেষজ্ঞ, যিনি পুরো অনুষ্ঠানটি শোনেন, শোনার পর তার মূল্যবান মতামত প্রদান করেন। সাইকোঅ্যানালিটিক্যাল যে এক্সপ্লানেশন বা যে ব্যাখ্যা থাকে সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে থাকেন ফোনে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। তো আজকেও তিনি রয়েছেন। ডক্টর তাজুল ইসলাম, শুনতে পাচ্ছেন আমাকে? জি, অনেক ধন্যবাদ। রাত দুটো পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে, আশা করছি আপনি আমাদের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অনুষ্ঠানের শেষে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাই, তবে তার আগে যেই বোধের কারণে আমাদের এখানে লাখ লাখ শ্রোতা কান পাতেন এবং যারা এসে কনফেস করেন, সেই বিবেক যেটা আমরা আমাদের অনুষ্ঠানের থিমে বলে থাকি, সাহস আছে সত্য বলার, এবং সেই সত্য বলার জন্য একটা বিবেকের প্রয়োজন হয়, আর এই বিবেকটা জাগানোর কাজ করে কখনো কোনো ঘটনা কিংবা কোনো ব্যক্তি। আজকে যে শুভ আমাদের এখানে উপস্থিত আছে, তার বিবেকটি জাগানোর কাজ আসলে কে করেছে আমরা সেটা প্রথমে জানি। শুভ, আপনি তো লাখো মানুষের কাছে আপনার অপরাধগুলো আজকে স্বীকার করতে যাচ্ছেন, তো কোন বিবেকের তারুণা বোধ থেকে, এবং এই বিবেকটা জাগানোর কাজ আসলে কে করলো যে কারণে আজকে আপনি এখানে আসলেন?
সেই বিবেকটা মূলত আমার মা আমাকে বলছে যে তুই আজকে যে অপরাধ জগতে আসলি সেটা আমরা কখনো ভাবতে পারিনি, তো তুই সিকিউরিটি দিতে পারবি যে কালকের দিনটা তোর লাইফে আসবে।
আপনার মা এই বিবেকটা জাগিয়েছে আপনাকে?
এই বিবেকটা, এবং সেই পাশাপাশি আমাকে আরেকটি মতো আমাকে এই বিবেকটা দিচ্ছে, যেটা হচ্ছে একজন অচেনা মানুষ, রং নাম্বার পরিচয়, তার নাম হচ্ছে লিজা।
এই লিজাও আপনাকে এই বিবেকটা জাগানোর কাজে সাহায্য করেছে। বর্তমানে আপনি কি কোনো অপরাধের সঙ্গে জড়িত আছেন?
বর্তমানে আমি ছিলাম, বাট এখন আর অপরাধ জগতে আমি থাকতে চাচ্ছি না, আর
অপরাধ জগতে থাকতে চাচ্ছেন না, সেটা কখন থেকে?
এটা চাচ্ছেন আজকে সন্ধ্যা থেকে।
আজকে সন্ধ্যা থেকে? আপনার ছবিতে দর্শকরা দেখতে পাচ্ছে যে আপনার ডান পাশে একটা ব্যান্ডেজ লাগানো, ইনফ্যাক্ট ওখান থেকে একটু পরপর ব্লাড পড়ছে, আপনি মুছছেন, আপনার শরীর প্রচন্ড ভাবে আহত, আপনি কিছু পেইন কিলার খেয়ে আমাদের অনুষ্ঠানে বসেছেন। এটার পেছনের কারণ কি? আপনি কি একটু আগে কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন? কি ধরনের দুর্ঘটনা?
আমরা
বিস্তারিত জানতে চাচ্ছি না, আপনি শুধু বলেন যে
অপরাধ জগৎ থেকে বেরোতে চাই।
এবং এটা ছিল আপনার অপরাধ এবং আপনাকে আপনার সঙ্গী সাথীরা বেধড়ক পিটিয়েছে, রাইট? প্রিয় শ্রোতা, ওর বিবেক বোধ জাগানোর কাজটা কে করেছে একটু আগে আপনারা জানলেন। আমরা অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাই এবং আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের সবার জন্য অনেক বড় একটা লেসন হবে। আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে, আপনি শুরু করুন।
আমি যখন ঢাকা থাকি, মানে আমার মা বাবা আমাকে ঢাকা নিয়ে যায়।
আপনাদের আপনার জন্ম হয়েছে কোন জেলায়?
আমার জন্মই হয়েছে শরীয়তপুর জেলায়।
শরীয়তপুর জেলায়। কয় ভাই বোন ছিলেন আপনারা?
এখন আমরা সব মিলে আসছি তিন ভাই দু বোন।
তিন ভাই দু বোন। ওকে, আপনি ঢাকা থেকে শুরু করতে চান, শরীয়তপুর থেকে ঢাকা এসেছেন কত বছর বয়সে?
শরীয়তপুর থেকে ঢাকা আসছি 1999 সালে।
তখন আপনার বয়স কত বা আপনি কোন ক্লাসে পড়ছেন?
তখন আমার বয়স ছিল 8-9 বছর।
9 বছর। আর তার আগে জীবনে কোনো কিছু ইম্পর্টেন্ট কিনা আজকে বলার জন্য?
তার আগে আমি কোনো এসব নিয়ে ভাবিনি।
8-9 বছর বয়সে কেন আসলেন শরীয়তপুর থেকে? কেন আসা?
আমার বাবা আমাকে বা আমার মা বাবাকে আমার ফ্যামিলিকে দেশে রাখা চালানোর মতো তার হয়নি, তো ওই ক্ষেত্রে আমাকে আমার মা বাবা।
আপনি আপনার মনে আছে আপনি বুদ্ধির পর আপনার ফ্যামিলিটাকে কিভাবে দেখেছেন? থাকে না যে বুদ্ধির পর আপনি যেভাবে দেখেছেন,
বুদ্ধির পর দেখতে আমার বাবা যে ব্যবসা ধরছে সে ব্যবসা আমার বাবা টিকে থাকতে পারে না। তারপরে যখন আমার বাবা ঢাকা আসে সে ম্যাচে থেকে একটা খাওয়া দাওয়া করে আমাদের কিছু টাকা পাঠাতে পারে না। তারপরে আমার মা আমাকে নিয়ে যখন ঢাকা আসে আমি আমাকে স্কুলে ভর্তি করে দেয়। আমার মা একটা বাসায় কাজ করে।
কোন কোথায় উঠলেন ঢাকা এসে?
আমরা ফার্স্ট ঢাকা উঠছি কামিনী চর।
আচ্ছা।
সেখান থেকে যখন মানে কামিনী চর নদীর মাঝে যে টংটা থাকে ওই টংটা।
আচ্ছা, কিন্তু অবস্থা খারাপ অবস্থা। আগে কি আপনাদের অবস্থা ভালো ছিল?
হ্যাঁ, আগে আমাদের অবস্থা ভালো ছিল।
কি ছিল মানে হয়েছিল?
আমার বাবা আমার ভালো ছিল শিয়ারপুর জেলার একজন নাম করা ওয়ার্কশপ মিস্ত্রি।
ওয়ার্কশপ মিস্ত্রি। আচ্ছা।
আমার বাবা যখন কাজ শিখছে আমার বাবাকে ব্যবসা দিয়ে দিচ্ছে। আমার দাদা বলে অন্যটা লোক ছিল সে মানে চুয়া চলতো।
আচ্ছা।
ওই ক্ষেত্রে আমার বাবার যে পুঁজি আমার নানারা দিয়ে দিচ্ছে 1,00,000 টাকা দিয়ে 1993 সালে, সেই টাকা আমার দাদা আস্তে আস্তে নেওয়ার পুরো পুঁজি তো দিলে কথা মানে দোকানে থাকে না আমাদের। ব্যবসা মায়ের খেয়ে যখন কিস্তি দানা দেয় আমার বাবা আমাকে নিয়ে ঢাকা চলে আসে।
আচ্ছা। এই কিস্তির দায় থেকে মুক্তি পাওয়ার জন্য আপনার বাবা ঢাকা চলে আসে নাকি আপনার বাবা যে ব্যবসা করতো বা সেটা সেখানেও লস খায়?
সেখানেও লস খায়। আর ওই ফ্যাক্টরি যে দোকানটা দিচ্ছিল ওই দোকানটা মানে টাকা শোধ না করতে পারে আমাদের নিয়ে ঢাকা চলে আসে, যার কারণে ওইটা আস্তে আস্তে আমরা পরিশোধ করি।
আচ্ছা, ঠিক আছে। বলুন, ঢাকায় আসার পরের থেকে আমরা শুরু করতেছি আমাদের জার্নি প্রিয় শ্রোতা। আমি যেটা জানছিলাম যে আপনার মা কোনো এক চরে এসে টঙ্গের কোনো একটা জায়গায় থাকছে এবং মানুষের বাসায় কাজ করছে, আপনাকে কোনো একটা স্কুলে ভর্তি করে দিচ্ছে। বলুন।
আমাকে যখন ঢাকা নিয়ে আসে তখন আমি ছোট, তো আমার মা আমাকে ব্রাজ সমিতি নামে একটা স্কুল আছে ওই স্কুলে ভর্তি করে দেয়। তো তখন আমি ক্লাস ওয়ানে পড়ি। আর আমার পড়ার নলেজটা খুব ভালো ছিল, যার কারণে আমি ক্লাস ওয়ানে যখন পড়ছি ওয়ানের পাশাপাশি টুর বইও পড়তাম। তো এইভাবে যখন টুতে ভর্তি করতে যাবে তখন আমি টুর বইটা তাদের রানিং শুনে দিচ্ছি। ওয়ানে পড়ার পরে আমি টুর বইটাও তাদের শুনেছি। তো এইভাবে একের পর এক মানে দুইটা তিনটা ক্লাস ঝাঁপ দিয়ে আমি যখন ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করি হঠাৎ করে স্কুলটা অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে আমার পক্ষে যাওয়া পসিবল না। এরকম একটা জায়গায় নিয়ে যায়। পরে আমার ফ্যামিলি একটা পরিস্থিতি শিকার হয়ে যায়, যখন আমার ফ্যামিলি সব সাপোর্ট ছিল ক্ষমতা সেটা বজায় রাখে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এখানে যে মিউট দুটো শব্দ ব্যবহার করেছি সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। এটা দুটো রাজনৈতিক দলের কথা এখানে বলা আছে। আমরা সাধারণত আমাদের অনুষ্ঠানে রাজনীতি বিষয়ক যে কোনো শব্দ যে কোনো কিছু আমরা পরিহার করি, শুধু বোঝার জন্য আমি বিষয়টাকে একটু এক্সপ্লেইন করতে চাই। ও যেটা বোঝাচ্ছে, ওর পরিবার বাংলাদেশে ক্ষমতাসীন দুটো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কোনো একটি রাজনৈতিক দলের অনুসারী ছিলেন এবং যে দলের অনুসারী ছিলেন পরবর্তীতে সেই দল না অন্য কোনো দল ক্ষমতায় এসছে, তাই তো? ওকে, আপনারা এইভাবে জিনিসটাকে ধরে নেবেন, কিন্তু সেটা কোন দল দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর দ্য শো।
আমার বাবা যখন ছিল আমাদের যখন আমরা নবাবগঞ্জ বনস্কের ধান আসি, তখন আমার বাবা নোয়াখালীর এক লোকের সাথে আর কুমিল্লার এক লোকের সাথে পাসপোর্ট জাতীয় যত খাবার আছে ওটা সেলম্যানের চাকরি নেয়।
আচ্ছা।
তখন আমি পড়াশোনার পাশাপাশি ওইটাও শিখি। এক পর্যায়ে আমার বাবার সাথে আর একটা লোক এই ব্যবসায় শেয়ার হয়, আমার বাবা আর একটা লোক ছিলেন, দুইটা লোক আমরা ওই ব্যবসা থেকে শুরু করি। তো তারপরে আমি ওই কাজটা মানে কারিগর নিয়ে যেটা করবো সেটা আমি করতাম পড়াশোনা বাদ দিয়ে।
আচ্ছা, পড়াশোনা বাদ দিয়ে আপনি কাজটা করতেন?
হ্যাঁ।
আচ্ছা,
মানে আমার ফ্যামিলি পরিস্থিতি খারাপ দেখে আমি এটা বসছি। তো পরে যখন আমার ওই কাজটা মানে বেশি লাভ হয় ওটা দেখে মানে ওই পার্টনার আমার বাবাকে রেট করে যে আপনাকে আমি শেয়ারে রাখতে যাচ্ছি না, আপনি কর্মচারী হিসেবে কাজ করবেন। আমার বাবা বসতো না, না বলাতে আমার বাবা বাবার থেকে টাকা বললো যে তাহলে ঠিক আছে আপনি আমার যে টাকা খরচ দিয়েছে পুরো টাকা আমাকে দিয়ে দেন, আপনি যদি আমার সাথে কারিগর হিসেবে কাজ না করেন তাহলে ফ্যাক্টরি আপনি নিয়ে যান,
ফ্যাক্টরি আপনি নিয়ে যান আর আমার যে খরচটা আছে সেটা
সেটা আমাকে দিয়ে দেন।
আচ্ছা,
পরে আমার বাবা সেই টাকা শোধ করে দেয়, তিন মাসের টাইম নেয় সেই টাকা শোধ করে দেয়,
দিয়ে ফ্যাক্টরিটা নিয়ে নেয়।
হ্যাঁ, ফ্যাক্টরিটা নিয়ে নেয়।
আচ্ছা,
তো যখনটা তখন জনি নামে একটা সন্ত্রাসী ছিল যে ভাই, সে আমার বাবা থেকে ট্যাক্স দাবি করে, ব্যবসা করতে হলে তাকে ট্যাক্স দিতে হবে
30% ট্যাক্স।
জি।
আচ্ছা,
ট্যাক্স আমার বাবা দিতে রাজি হয় নাই, তো আমাদের ফ্যাক্টরির যে গ্যাসের পাইপ ছিল ওইটা যা মানে লিক করে আমাদের ফ্যাক্টরিটা জ্বালা যায়, 2002
এটা জ্বালিয়ে দিল। আচ্ছা,
জ্বালিয়ে দেওয়ার পরে আমার বাবা ব্যাংক লোনে যায় আমাদের নিয়ে অনেক কষ্ট করে ঢাকা শহরে, মানে কষ্ট করতে করতে 2005 গ্রামে যায়।
ওকে,
তারপর আমরা এই জানা শোধ করতে পারি না, পরে আমাদের দেশে যে মানে পরিস্থিতি এসেছিল আমাদের জায়গা সম্পদ এটি বিক্রি করে আমরা ব্যাংকে জানা শোধ করে দিই। পরে আমরা 2005 যাই দেশে, মামাদের বাসা থাকি, আমার বাবা তখন আমাদের পুরোপুরি মানে চালানোর মতো ক্ষমতা তার থাকে না, এক পর্যায়ে আমি মামাদের সাথে বদলা দিই, ব্যাংক চালাই, আইসক্রিম দিচ্ছি, এভাবে মা বাবাকে নিয়ে দেখি মানে ওই জায়গায় বাস্তবতা ছিল। তো আমার মা বললো যে আমাদের এখন বাড়িঘর নাই, মানে আমরা গ্রামাঞ্চলে ছিলাম মেন টাউনে গিয়ে, তো আমরা মেন টাউনে যখন গেছি যাওয়ার পরে আমার বাবার সাথে আমি রিক্সা চালাইছি,
বাবাও রিক্সা চালাতো আপনিও রিক্সা চালাবেন,
দুজনে রিক্সা চালাইতাম। তো এক পর্যায়ে আমার আমরা যে জায়গায় ভাড়া থাকি ওই পাশের এক বাসায় আরম্ভ নাম এক ছেলে ছিল, ওর বাবা দুই বিয়ে করছে, ছোট মারে খাবার দেয় ওই জায়গায় থাকে, ওদেরকে খাবার দেয় না আর ওদের সাথে থাকে ওদের, ওই ছেলেটা যখন রাস্তা রাস্তায় ধরে খাবার পায় না আমার বাবা করে আন্না একদিন আমাদের বাসায় রেখে খাওয়ানো। তো একের পর এক ও এই পরিস্থিতি দেখে ওরা আমাদের বাসায় রাখে, খাওয়া দাওয়াটা আমাদের বাসা থেকে দেয়, পকেট খরচটা দেয়, মানে আমার থেকে আমায় আমি যে তার ছেলে আমার যতটুকু গুরুত্ব না দিত তার থেকে স্বীকার করতে হবে। এক পর্যায়ে আমি দেখলাম যে ওর চরিত্রটা ততটা ভালো না, আমার ফ্যামিলির দিকে যে আমার ছোট একটা বোন আসছে ওর দিকে ওরকম ভাবে থাকে, তো আমি এটা আমার ফ্যামিলিকে জানালাম, জানানোর পরে ওই বাসা থেকে পরে আর জায়গা ছিল কোনো বাসা। তো আমার বাবা ওই কথাটা শোনার পরে ওকে আর খাওয়া দাওয়া তো দূরের কথা, ওর প্রতি ততটা গুরুত্ব দেয় না, ওর সাথে আর একটা ছেলে ছিল শাহিদ, ওর ছোটবেলা মা মারা গেছে ওর ঘরে স্বপ্ন,
আমি ঠিক বুঝতে পারিনি মানে
দুইটা ছেলেকে আমার বাবা খাওয়াতো।
আচ্ছা,
একটা হচ্ছে শাহিন, একটা হচ্ছে আনন্দ,
এরা কারা ছিল?
এরা ছিল আমাদের এলাকারই ছাত্রবাই।
খাওয়াতো মানে কি, মানে ওদেরকে ভরণ পোষণ দিত?
ভরণ পোষণ বলতে ওরা যখন আসতো দুপুরে রাত্রে সকালে এভাবে একটু খাওয়াতো।
আচ্ছা, তো এদেরকে খাওয়ানো বন্ধ করে দিয়েছে তার কারণ হচ্ছে আপনার বোনকে কিছু একটা আমি বলছি, না
আমি একটা নেগেটিভ সাইড দেখছি যে আমার বোনের সাথে ওরকম ভাবে মানে
একটু মেলামেশা করতে
মেলামেশা করতে চাচ্ছে, তারপরে আমি ওইটা আমার ফ্যামিলি কানে দিয়ে যাওয়ার পর আমার ফ্যামিলি ওই জায়গা থেকে সাইড চলে যায়।
এরা বেসিক্যালি আপনার এলাকা হিসেবে পরিচিত ছিল।
ওকে, পরে যখন আমরা এখানে বাসা চেঞ্জ করি তো আব্বার একদিন হঠাৎ করে ডাকায় যে কাকা আপনি আমাদের সাথে কথা বলেন না, আমাদের বাসা যান না, কারণ কি? পরে আব্বু বলছে যে এখন কামকাজে বিজি বাবা, দেশের পরিস্থিতি খারাপ, নিজে চলতে পারি না, যাব সময় নেই আমার।
মানে কে ডেকেছে এটা?
এটা ডাকছিল যে ছেলের নাম হচ্ছে আরম্ভ।
আরম্ভ কি মানে একই ভাবে ডিস্টার্ব করতো?
ওই মূল ছিল,
ওই মূল ছিল। আচ্ছা,
আর শাহিন তো খুব ভালো একটা ছেলে ছিল, শাহিন দে আমি হাজার হাজার বার আমার জীবনের শেষ রক্ত দিয়ে আমি নিষ্ঠ করতে সম্ভব হবে না আমার।
ঠিক আছে, আমরা ঘটনার প্রেক্ষাপট সেগুলো আবিষ্কার করবো। দেখেছে আপনার বাবাকে?
হ্যাঁ, জওয়ার ডাকতে ডাকার পরে আমার বাবার সাথে একটু কথাবার্তা হয়, আমার বাবা আমার সাথে রাগ করে আমার এক খালার বাসায় চলে যায়।
আপনার সঙ্গে রাগ করে কেন?
রাগ করে যে আমি বলছি ওই কথা তো সে বিশ্বাস করে নাই।
আচ্ছা,
বিশ্বাস করে নাই। আর আমার তখন একটা মোবাইলের প্রয়োজন ছিল 2008, সে মোবাইল আমার বাবা আমাকে দেয়নি, যার কারণে বাপুর মানে একটু তত দিয়ে লাগছে আব্দুল আগ্রাম হয়ে গেছে। পরে কিছুদিন পর আসছে 2009 রোজার ঈদের পরে আবু সে একই মোবাইল নিয়ে তত থেকে লাগলো, লাগার পরে মানে আমাকে একটা মেয়ে ডিস্টার্ব করতে রাত দিন ডিস্টার্ব করতো, আর আমি সেটা ই করতাম মানে কথা বলতাম। এক পর্যায়ে বাবা মার সাথে রাগ করে বাসা থেকে বের হয়ে যায় 2009 অক্টোবর মাসে।
আপনার বাবা রাগারাগি করে বাসা থেকে বের হয়ে যায়? হ্যাঁ, আপনার সঙ্গে রাগারাগি করে
অক্টোবর মাসে।
আচ্ছা,
অক্টোবর মাসে 10 তারিখ আর 11 তারিখে তখন আমি একটা শোরুমে চাকরি করি, মোটরসাইকেলের শোরুমে। তো আমি সকালবেলা বের হয়ে যাই
আটটার দিকে,
আমার ছোট বোন আমাকে সবসময় খাবার দেয়। তো অক্টোবর মাসের 12 তারিখে আমার বোন ঘুম থেকে উঠে আমাকে ভাত দিচ্ছে, মুখ না দিয়ে ফ্রেশ না হয়ে আমাকে ভাত দিচ্ছে। এই জন্য আমি নাস্তা করার পরে আমার বোনকে আমি অনেক রাগ করছি। রাগ করার পরে আমার মাকে আবার একজন বোন ডাকছে, তার বাসায় মেহমান আসবে, সেই জন্য আমার মাকে ওই জায়গায় থাকতে বসে।
আচ্ছা,
আমার মা ওই জায়গায় যায় নাই, আমার ছোট বোনকে পাবে।
আচ্ছা,
ওইটাই ছিল আমার বোনের শেষ বিদায়।
আমি ঠিক আপনাকে এখানে একটু থামাচ্ছি, আমি কিছুটা কনফিউজ, একটু বুঝতে চাই আসলে। আপনার সঙ্গে আপনার পরিবারের রাগারাগি হয়ে কোন একটা বাসায় আপনি চলে গেলেন, তাই তো? কিসের সাথে আপনার রাগারাগি হয়েছে?
আমার সাথে না, আমার বাবার সাথে রাগারাগি হয়েছে। আমার বাবা বাসা থেকে বেরোয় আবার খারাপ বাসায় গেছে।
তারপর
তারপরে আমি যখন শোরুমে যাবো, মানে এটা হচ্ছে আজকে সন্ধ্যার দিকে, আর কালকে সকালবেলা আমি শোরুমে যাওয়ার জন্য।
শোরুম মানে কি শোরুম?
এটা একটা মোটরসাইকেল শোরুম ছিল, ওইখানে আমি জব করি একটা।
ওখানে আপনি সেই সময় একটা জব করতেন? জব করতেন
ওই জায়গায়, মানে মালিকের অবর্তমানে আমি ছিলাম ম্যানেজার।
ম্যানেজার জব করতেন মালিকের অবর্তমানে? আচ্ছা, তো তারপরে?
তারপরে আমার বোন আমাকে যখন নাস্তা দিয়ে আমার বাসা থেকে বের হয়, আমি যাই। তো ওই শোরুমে থাকাকালীন আমি সবসময় অল টাইমে গান মজা করতে থাকি। আমাদের পাশে একটা ওয়ার্কশপ ছিল মোটরসাইকেলের, আমার যে গাড়ি চালানো শিখেছে সুশান্ত, তার সাথে সবসময় অনেক সময় মজা করি, ফাইজাম করি। কিন্তু ওই দিনটা আমার আর মানে কোনো গান তো দূরের কথা, মুখে হাসি আসতেছে না।
কেন?
আমার ভিতরে যে কি একটা আতঙ্ক আমি নিজেই জানি না।
মানে এটা কেন হচ্ছে, কোনো কারণ ছিল কি নাকি এমনি হচ্ছে?
এমনিতেই হঠাৎ, মানে আমার মুখে কোনো হাসি নেই, সাড়ে আটটার পর আমার মুখে কোনো হাসি নেই, কেমন যেন অনেক কষ্ট হচ্ছে। আসতে
রাগের দিন আপনার বাবা আপনার কাছ থেকে চলে গেল রাগারাগি করে, এটাও একটা কারণ হতে পারে।
এখন আমি ভাবতেছি যে আজকে আমার এত কষ্ট হচ্ছে কেন, আর চোখ দেওয়া ইচ্ছাকৃত ভাবে পানি আসতেছে, কেন আসতেছে আমি তাও জানি না। তো এক পর্যায়ে আমার মামাকে 12টা দিকে
বিরতির ঘন্টা বেজে গেল। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিতে চাই, একই সাথে ছোট্ট একটা সাসপেন্সও আছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন। ও যে বোনটির কথা বলছিল, ওর বোনকে নিয়ে ও শেষ কিছু একটা বলেছে, সেই জায়গাটি পরিষ্কার করার জন্য আমার বেশ কিছু কোশ্চেন ছিল। সবকিছু পরিষ্কার হবে মাত্র 3 মিনিট পরে। আজকে আপনারা যার জীবনের অপ্রিয় সত্য এখানে শুনছেন, তার নাম হচ্ছে শুভ। তাকে দেখতে চাইলে আপনারা ফেসবুকে চলে আসতে পারেন, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর। 3 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং শুভ রয়েছে আজকে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। শুভর কাছে আমি আবারও ফিরছি। এই ফাঁকে আপনাদেরকে বলছি, আপনারা যদি এই অনুষ্ঠানে এসে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো একই সাথে প্রায়শ্চিত্তগুলো নিয়ে কনফেস করতে চান, তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। এখানে ফোন করার পরে আপনি অবশ্যই আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনে ঘটে যাওয়া অপরাধগুলো নিয়ে খুব ছোট করে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আমাদের টিম মেম্বার রাজু আপনার সঙ্গে যোগাযোগ করবে। ওকে শুভ, আমরা যে জায়গাটিতে ছিলাম যে আপনার মা আপনাকে 12টার দিকে ফোন দিয়েছে, তারপর
ফোন দিয়ে আমাকে বলে যে তোমার ছোট বোনকে পাওয়া যেতেছে না, তোমার শরীর থেকে তো ছুটি নিয়ে আসছে।
আচ্ছা,
আমি তো বোমারে বললাম যে মা এখন তো আমার মালিক নাই সাথে, মালিককে আমি শুনলাম ভাইয়া বলি যে ভাইয়া তোমার শোরুমে নাই, ভাইয়া একটু মাথা মাথা করে যাচ্ছে কিছু কাগজপত্রের জন্য, তো তুমি আশেপাশে খোঁজো, তুমি যে দেখো কোথায় আছে।
আচ্ছা,
তো মা খুঁজতে খুঁজতে এক পর্যায়ে আমি দুপুরে বাসা যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে আসি। তো তারপর আমার মনটা ভালো লাগতেছে না, খুব কান্না আসতেছে আমার, কি জন্য আমি জানি না। পরে আমার বাসা যখন আসছি সন্ধ্যা হয়ে গেছে, আমার মা আমাকে আবার ফোন দিচ্ছে যে সবুজ তোমার বোনকে এখনো পাওয়া যাচ্ছে না, তুমি ছুটি নিয়ে আমার জিনিস চলে আসো। আমি তখন আমার মালিককে বললাম যে ভাইয়া আমার ছোট বোন আজকে সকাল থেকে নিখোঁজ, তো আমার বোনকে খুঁজতে হবে, আমাকে একটু ছুটি দেন। তো খিল ভাই আমাকে 200 টাকা দিল, একটা মোটরসাইকেল দিল তার শোরুম থেকে, যে মোটরসাইকেল নিয়ে যাও, যদি কোথাও যাওয়া লাগে গাড়িতে তেল ভরে তুমি খুঁজো। তো আমি বাসায় সব জায়গায় খুঁজছি, কোথাও আমার বোনকে পাওয়া যায় না। আর আমার বোন এমন একটা মেয়ে ছিল যে নিজের ফ্যামিলির লোকরা অন্য কারোর সাথে কথা বলতো না, যাদের সাথে কথা বলতো সবার সাথে হাসি খুশি ভাবে কথা বলতো। কথা বলার এককালীন মানে কি আমার বোনকে কেউ খারাপ বলতে পারে না এই এলাকায়, মানে আমার বোন রোড গার্ডও ঠিক মতো চেনে না।
কত বছর বয়স ছিল আপনার বোনের?
11.5 বছর বয়স।
11.5 বছর বয়স। কি নাম ওর?
ওর নাম ছিল ডালিয়া আক্তার।
আচ্ছা, হ্যাঁ বলুন তারপর।
পরে আমরা,
আপনার চেয়ে ছোট?
জি, আমার থেকে অনেক ছোট ছিল।
আচ্ছা,
পরে আমরা যখন ওরে কোথাও খুঁজে না পাই সারাত আমরা ঘর দরজা খুলে রাখি, যদি আসে পয়সা যদি ঘরে ঢোকে ভালো, লাইট জ্বালানো থাকে দরজা খোলা থাকে, আমি সারা বারান্দা শুয়ে শুয়ে কান্না করতেছে, আমার মাও কান্না করতেছে, আমার বোন কিছু চেনে না, বাজার কুকুর দুর্গাপুর আমার এলাকা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা চেনে না, আমি অনেক ডাকাডাকি করতেছে কান্না করতেছে যে বোন তুই কোথায় আসোস, বাসায় তোর কেউ কিছু বলে না, আমার মাও কিছু বলবে না, তুই বাসায় আস। সারা রাত আমি এবারে খুঁজতেছি পাই না, না পাওয়ার ক্ষেত্রে আমার বাবার রিক্সা ছিল মসজিদের ভিতরে, নার্কেস মসজিদ আছে আমাদের এলাকায়, সেই মসজিদের ভিতরে আমাদের বাবার রিক্সা ছিল, ওই রিক্সা নিয়ে পড়ছে আমি আমার মাকে নিয়ে এক গণকের বাসায় যাই। গণকের বাসায় যখন যাই তখন আমার এক গণকে বলছে আপনার মেয়ে আসছে এলাকার ভিতরে আসে, আপনি মাইকিং করেন না তাহলে তো আপনার মেয়েকে পাওয়া যাবে না, আর এমন লোকের কাছে আসছে যে আপনারা জীবনে কখন কল্পনা করতে পারেননি যে আপনি শত্রু হবে, এলাকার ভিতরে আসছে এলাকার বেশি আপনি মাইকিং করবেন না, তো আমরা আর মাইকিং করিনি। সকাল বেলা আমি আমার সুবাদ বোনের সাথে আমার বোন ছবি তুলছে, ওই ছবি নিয়ে সামাজিক সাথে আমার একটু পরিচয় ছিল, আমি ওই ছবি নিয়ে আমার বোনের নিউজ দেওয়ার জন্য ছবি বের করি, এর ভিতরে যে আরঙ্গর জন্য আমার বাবা আমার সাথে তখন করছে বা আরঙ্গর সাথে কথা বলে না, সে আরঙ্গর চাচা হোসেন সাথে সে আমাকে চঙ্গে মোড়ে ডাক দিচ্ছে, সে যাওয়ার পরে তোর বোন যে পাস না আমি বলছি না, আর আমার বলতেছে তোর বোনের জন্য যদি আমার ভাই বেড়ার বা আমাদের কারো কিছু হয় সেটা তুই জেলায় আমরা তোদের থাকতে পারবো, তো আমি বলছি আমার বোন তাকে কাজ হচ্ছে না পাবো না, আমি সে বলতে পারবো না, আর যদি আমাকে মাফরাত করি।
এই কথা কেন বললো যে আমার ভাই বেড়ার কোনো কিছু হলে তোমরা শরীরপুরে থাকতে পারবো না?
সেটাও আমি তখন মুহূর্তে কিছুই
বুঝিনি,
জানিও না বুঝিও না।
আচ্ছা
আমি পিছনে থেকে বলি আচ্ছা ঠিক আছে, আমি যদি কোনো অপরাধ করি অপরাধের শাস্তি অবশ্যই আছে, দেখি কি হয়। এটা বলে আমি ভেঙে এসে আইসা এলাকায় ঢুকতে না ঢুকতে মুখোজেলার নামে এক দোকান আমাদের চাচা হয়, তার দোকানের সামনে যখন আমরা যাই তখন কিছু লোক বলা বলি করে যে আমার বোন নাকি খুন হয়েছে, বলা বলি করতেছে, আর কিছু লোকজন বলা বলি করতেছে যে আমার বোন নাকি ভাগে গেছে,
বিভিন্ন রকমের কথা ছড়াচ্ছে।
তো আমার বউ হঠাৎ আমি আমার মা দেখি আমাদের পুরাতন ভাই আব্দুল কালী তার বাসার সামনে কান্না করতেছে, আমি গিয়ে আমার মার বললাম যে চোখ একটা কথা বলবো না, যে বোনের জন্য আমাদের মান সম্মান থাকবে না সে বোন আমার পরিচয় দেবো না।
আপনি এই ধরনের কথা আপনার মাকে
বলেন? হ্যাঁ, এই ধরনের কথা আমার মাকে যখন বললাম আমার মা আমাকে দুই গেলে দুইটা চল মা আমি যারা গেলাম শুনতে পারি সে এটা কি বলতেছে, পরে মানে তখন আমার বিশ্বাস আমি জানা বলছি মানে এলাকার লোক বলা করতেছে, তারপরে ও অ্যারেস্ট হয়েছে সেটা আমি জানি না, কে অ্যারেস্ট হয়েছে ওই যে ছিলেন নাম আরঙ্গ,
আরঙ্গ অ্যারেস্ট হয়ে গেছে,
তারপর আমার মানে নকশ পাইনি যে আমার বোন খুন হয়েছে, সারাদিন আমরা খোঁজাখুঁজি করতেছি ও অ্যারেস্ট হয়েছে এলাকার লোকের কাছে শুনতেছি, শাহিন করে অ্যারেস্ট করছে মানে দুইটা লোককে অ্যারেস্ট করছে, তো আমি সারাদিন খুঁজতেছি আমাদের থানা টাকা এসেছে আমরা গেছি, বাবাকে ফোন দিয়ে বললাম যে বাবা এই ব্যাপার আমার বোন তো পিছিয়ে দিতে নাই মানুষে বলতেছে, আর আমিও মানে কান্না অবস্থায় বলছি আব্বুকে, তো আব্বু সাথে বাসা আসছে, আসার পর এক পর্যায়ে আমি আমার বাবাকে নিয়ে আমার মামার সবাই আসে, আমার খালা আসে, এসে আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করি, তো আমার এক ফুবু সে ওই যে যাদের বাসার সামনে আমার মা কান্না উঠতেছে ফুবাতো ভাই, তো ফুবু ভাই বললো যে তালুকদার বাড়ি বাগানে যে যা জঙ্গলে খোঁজো যে কোথায় আসছে ব্যাজ বা গাছের উপর নিচে
সাড়ে ৮টা বাজে খুন করছে,
তো বিকেল 5টার দিকে আসে নামাজ পরে ওকে ডাকাইছে, ডাকা ওকে মসজিদ ঘরে নিয়ে বলছে যে তুই আমার একটা কাজ করে দিবি, আমি তোকে একটা চায়না সেট দেবো, 3,000 টাকা দেবো, ঠিক আছে মসজিদে চ।
কে বলেছে এটা?
এটা বলছে এই আমার বোনের যে খুন করছে আরঙ্গ,
আরঙ্গ
আরঙ্গ মসজিদে নজি করায় মাথায় গিয়ে বলছে যে দুটি গেল এই কথা ফ্লাস খরচ তুই আল্লাহ কাছে ঠেকাতে দিবি, তো যখন এই কথা বলছিল ঠিক আছে তুই বল আমি কাউকে বলবো না, রশিক মাথায় নেই, তো শাহিনকে বললো যে আমি একটা মেয়ে খুন করে ফেলেছি, ঠিক আছে একটা মেয়েকে খুন করে ফেলেছি এমনি করেছি আজকে তো কোনো মেয়ে নিখোঁজ শুনি নাই, তো তুই কাকে ফোন করলি, পরে বলছে তুই কি আমার তোকে ঠেকা থাকবি যদি তার কাছে বলছে, ঠিক আছে, তো শাহিনকে যখন বলছে যে আমি ডালিয়াকে ফোন করছি, ডালিয়াকে পরে বলছে যে ডালিয়া হচ্ছে সাবন থাকার মেয়ে, কথা যখন শাহিনকে বলছে, শাহিন কোরআন শরীফ লেখা বলছে, আমি যদি আল্লাহর কাছে থাকা থাকি থাকবো, কিন্তু আরো নতুন কাজটা ঠিক করছে যে কাকা আমাদের নিজের ছেলের থেকে বেশি ভালো জানতে, আমাদের খাওয়াইছে, আমাদের থাকছে, যা যা করা সব কিছু বহন করছে, তার ঘরে গিয়ে তার প্লেট সিদ্ধ করলে, তার মেয়ের সম্মান নিয়ে তার মেয়ের লাইফটাই শেষ করে দিয়ে তার মেয়েকে ফোন করলে।
আপনি আমাকে একটু বলেন তো, আরঙ্গ কেন ওকে ডেকে নিয়ে সেই কথাগুলো বলতে গেল?
আরঙ্গ আর ও একই সাথে চলাফেরা করে,
সবসময় একই সাথে চলাফেরা করে, বন্ধু ছিল?
জি বন্ধু ছিল।
ওকে, এই জন্যই সে বলেছে এভাবে?
জি। পরের দিন সকালবেলা যদি অ্যারেস্ট হয়, তার কিছুক্ষণ আগে মসজিদ কবুর কাছে যাওয়ার পরে বলে যে তুই একটু যা দেখ, আর কি বাসা আছে, লাশ কোথায় আছে, তুই চাল পুলিশ আসলে একটু বলতে হবে। তো আরঙ্গর কাছে শাহিন গেছে, যা দেখে যে একটা গাছের সাথে ঝালনাটা বসে গেছে,
আরম্ভ
জি মানে মাটির সাথে ঝালনা দিয়ে হাত পথ ছাইড়া বসে গেছে। তো আরম্ভকে সাইন দিয়ে চললো, কিরে কালকে রাতে তুমি লাশ মারা দিছিলি? না রে, আমি রাত 8টা পর্যন্ত সেই লাশ পাহারা দিচ্ছি, আর তুই গাছ নাই কি করবো, আমি সেই লাশ একটা মামার দিতে পারিনি, ভয় পেছো না, হয়তো লাশ কোথায় আছে, কয় লাশ হয়তো বেদ ঝোপের
মধ্যে, বেদ
ঝোপের মধ্যে। তো ঠিক আছে, আজকে সন্ধ্যা দেবো, এটা শাহিন মেলে আসা করে। তার কিছুদিন পরে পুলিশ আসে, আসার পরে শাহিন লাভ দিয়ে পুলিশের গাড়ি দুইটা যায়, বলে স্যার আমি শাহিন, আপনি সামনে আসুন।
তো ওরে পুলিশ নিয়ে আসছে, কে
পুলিশ আনছে? আমাদের এলাকার লোকজন।
লাশ তো সাধারণত আগে খোঁজার কথা, লাশ নিশ্চিত হবে না পাওয়া গেলে তো পুলিশ আসার কথা না, তার আগে পুলিশ চলে আসছে।
তার আগে পুলিশ চলে আসছে কারণ ওই যে তার ওর চাচা মেম্বার প্লাস আমাদের এলাকার যত অন্য অন্য ব্যক্তি আছে সবাই তো জানে এই ব্যাপারটা, তারা থানা সন্ধ্যা করছে।
ওকে ওকে।
তো ওর যখন অ্যারেস্ট করতে গেছে, ওর বাবা বলতেছে ওর নামে কি আছে, আপনার কেন অ্যারেস্ট করতে আসছে, পুলিশের সাথে পিক আপ দিচ্ছে। দেওয়ার পরে ওর মা অতি বস্তিকে জোর করে নৌকা দিতে উঠাইয়া নৌকা এভাবে ধাক্কা দিচ্ছে। আমাদের থানায় একজন মোহাম্মদ আলী ড্রাইভার মানে পুলিশের ড্রাইভার আছে, সে জাপ দিয়ে নৌকা ধরছে পানিতে জাপ দিয়ে, আর পুলিশ সব মানে শুট করার জন্য রাইফেল শুট করছে, যে তিনি জাপ দিলাম বলতে কি হচ্ছে, আমার ছেলে কি করছে, ওর সাথে ছেলে মার্ডার করছে, কাকে মার্ডার করছে, পরে বলছে একটা মেয়েকে মার্ডার করছে এলাকার মেয়ে, এইভাবে ওকে অ্যারেস্ট করছে। আমি আইসা শুনি যে ও অ্যারেস্ট করছে, বা আমার বোনকে শুনেছি, আমার তখন বিশ্বাস আছে, দুপুরে বিশ্বাস আছে। আমরা সবাই মিলে খুশি থাকি, আমরা ফুয়াতো ভাই থাকি, দেখুন যাকে আমরা সবসময় রেডি থাকবো এই ব্যাপারটায়, সে ফুয়াতো ভাই আমাদের সাথে অনেক হেল্প করে। তো যাই দেখি একটা ব্যাজ জোর, মানে ওই ব্যাজ জোরের ভিতরে আমি আমার বোনকে খুঁজছি, ওই ব্যাজ জোরটা ও আমারে আরো এক মাস আগে ওর ভাই রাজীব নামে ওইটা মানে এমন পরিবেশ করছে যে ওই জায়গায় যা মানুষ রাতে ঘুমাতে পারে।
সুরঙ্গ কেন করেছে?
ওইটার ভিতরে ওরা নাকি পিকনিক করে, মানুষের মুরগি ঠুরগি যায় না, ওইটার ভিতরে রান্না করে খায়
ওই বেগঝোপের মধ্যে।
জি
আচ্ছা।
তো ওই জায়গায় আমি মানে মাথাটা নিয়ে দেখলাম যে ওই জায়গায় অনেক পাতাটা বোড়ানো, তো ওই জায়গায় আমার বোন যাবে কেন? ওই দিকে যখন আমি হাইটা যেতেছিলাম, আমার মানে এত ভয় লাগছে, আমি ওই জায়গাতে দৌড় দিয়ে অন্য জায়গাতে ফিরছি আমার বোনকে। তো আমার থালায় সে ব্যাজ্যের একটা ঘের ঢুকছে, এখানে মানুষ যাতায়াত করতে পারে, হাফটা দিয়ে দেখে পুরা ব্যাজ্য কাটা শূন্য করা। তো আমার খালা শীতের দিন তো পাতা মানে ঢলা ঢলা অবস্থা, তো তারপরে আমার খালা একটা লাঠি ভেঙে পাতাটা টান দিচ্ছে, সঙ্গে দিয়ে টান দিচ্ছে মতন আমার বোনে মেহে দিচ্ছে হাতটা, ঠিক এইভাবে এইভাবে হাতে মেহে দিতে আমি জায়গাটার পর আমার খালা যখন শিক্ষা দিচ্ছে সাথে সাথে আমি দিচ্ছি যে আমার বোনের লাঠি দেখে আমি অজ্ঞান করছি, আমার মা বাবা সব মেহে গেছে, ইচ্ছা সব মানে চাচা আমাদের দোকানদার সে সাথে সাথে থানা ফোন দিয়েছে। তো পুলিশ আমাদের সাথে কিন্তু লাশ খুঁজে নেয় খুঁজতে আসেনি, পরে লাশ এসে নিয়ে গেল, আমাদের থানা ডাকালো, আমাদের শরীরে বলো আমার শরীর।
আপনি আপনার বোনকে যখন পেলেন এই অবস্থায়, আপনি আর আপনার কুকুই তো খুঁজে বের করলেন,
আমার
খালা খুঁজে বের করলেন, কি অবস্থা পেয়েছিলেন আপনার বোনকে?
আমার বোনকে আমি পেয়েছিলাম নিচে ঠোঁট কাটা ছিল, আর উন্নার দিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল, প্লাস ড্যাগার দিয়ে পার দেওয়া ছিল, মানে গলার ভিতরে ছুরি ঢুকে দিচ্ছিল। ওই জিনিসটা দেখে সহ্যর বাইরে সাথে তো গেছে আমার বাবা মা, আমি তো কোথায় করছি আমি নিজেই জানি না।
আপনি তখন কি আপনারা নিশ্চিত হতে পেরেছিলেন যে আপনার বোনকে রেপ করা হয়েছে বা এরকম কিছু? আপনার চোখ দেখাতে কি এরকম মনে হয়েছে?
আমার মনে হয়েছে যেটা আমার বোন না, অন্য কেউ। আমি ফেরতটা চেনা জানা, পরে আমার বাবার সমর্থন নিচ্ছে সেটা আমার নেই, আমার মার সমর্থন নিচ্ছে সেটা আমার
নেই। এত নৃশংসভাবে ওকে এইভাবে রেপ করেছে?
জি। পরে
মাত্র 11.5 বছর বয়স ছিল।
জি। আমার বাবা মাকে সবাইকে ডাকাইছে, ঠিক আছে? তো আমার বোনের লাশ দেখে আমার আর সহ্য হয় নাই। আমি সাহেবের দুইটা বড় বড় স্যার নিয়ে ভাষা থেকে আমাদের বটি ছিল, বড় বটি বটি নিয়ে আমি থানা গেছিল মারার জন্য। আরেকটা নীল একটা মাস্টারকে, মানে স্টুডেন্ট, ওকে অ্যারেস্ট করছে। আমি ভাবছি ওকে বসছে, তো এটাভাবে আমি ওকে মারতে গেছি থানায়। আমার এলাকার লোকজন ফিরে গেল যে আমি যদি ওইভাবে ওই অবস্থায় থানায় যাই তারা আমাকে লাগাবে বলবে, তখন আমার জীবনটাও শেষ হয়ে যাবে। এরকমভাবে তারা আমাকে আটকায়। পরে আমাকে অনেক বুঝিয়া আমাকে নিয়ে যায় বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে নুরু শিকদার, আমার চাচা মারা গেছে, আল্লাহ তাদের করুক, সে আমাদের ওই জায়গায় রাখছে তার বাসা।
নুরু শিকদারটাকে
আমাদের চাচা, আমার বাবার মামা তো।
ওকে।
তো সে আমাদের ওই রাতটুকু রাখে, 3-4 দিন রাখে। পরে আমার খালা আত্মীয়স্বজন এখানে যাওয়া সব আসে। আসার পরে আমার বোনের লাশ পোস্টমর্টম করতে নিয়ে যায়। তো পুলিশ, ডাক্তার, তার অনেক আফসোস করছে যে এইভাবে আমার লাইফে আমি কখনো এরকম ডেড বডি দেখিনি। শরীরের এমন কোনো হাড় নাই যে ঘুরানো ঘুরছে বিদ্যাপীঠে। পরে আমরা লাশ নিয়ে যাই আমার মামা বাড়ি দাবন করতে। আমার বোনের লাশ আমি আলাদা পারি না, যে বোন আমাকে খাওয়া গেছে সে বোন মাঠে গর্ত বের হয়ে যায় আর লাশে বাসায় ফেরে। সেদিন কোনো মানতে পারি না। এক পর্যায়ে আমি আমার বোনের লাশ ধরে কথম রাখি যে বোন আমি তো লাশ ধরে কথম রাখতেছি, আমি তো শুনে প্রতি আমার জীবনে বিঘ্ন হয়।
বিরতির শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ডে ছিলাম এবং এটা কোনো বাংলা সিনেমার গল্প নয়, এটা জীবনে ঘটে যাওয়া গূঢ় নির্মম এবং অত্যাচারী সত্য। আমরা দাসশিবিরে ওঠা এরকম ঘটনা যে বিসবিতে প্রথম শুনছি না, কিন্তু আমরা সবসময় বলি যে একজন অপরাধী আপনা আপনি হয় না, তার পেছনে শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এই যে অপরাধ, অপরাধ জগতের দিকে আমাদের আজকের অতিথির ছুটে চলা, তার পেছনের ব্যাকগ্রাউন্ড আমরা আবিষ্কার করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে কি অপরাধ সে করেছে, কতটুকু করতে পেরেছে, আর তার প্রাশ্চিত্যই বা আজকে কিন্তু সে রক্তাক্ত হয়ে আমাদের অফিসে এসছে এবং সেই সে স্টুডিও। আজকের দিনের পর থেকে সে আর অপরাধ জগতে থাকতে পারে, এরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে অপরাধী হয়ে তারপরেও আজকের পর থেকে সে আর অপরাধ থাকতে যায়। শেষ পর্যন্ত জানতে হবে আপনাকে পুরোপুরি শুভকে জানতে হবে। এবং সবসময় একটা কথা বলে থাকি, প্রত্যেকটা অপ্রিয় সত্যের ঘটনায় আমাদের জীবনকে সুন্দর করে সাজানোর জন্য মোরাল লেসন দেখা যায়। আজকে তার ব্যতিক্রম করতে না, ফিরে আসছি ঠিক রাত 12:06। ওকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে শুভ রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আপনারা যদি এই অনুষ্ঠানে কনফেস করতে চান, যদি বলতে চান নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো, তাহলে যেটা করবেন আপনি আমাদেরকে ফোন করবেন। আপনার এই গল্পগুলো শুনে আমাদের লাখ লাখ শ্রোতারা সচেতন হবে, সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আরো একবার বলছি 0961389282। এখানে ফোন করার পরে ফোনের নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। শুভ, যেখানটায় আমরা ছিলাম যে আপনি আপনার বোনের লাশ ছুঁয়ে শপথ করলেন যেভাবেই হোক তার মৃত্যুর প্রতিশোধ আপনি নেবেন, আপনার ব্যান্ডেজ বেয়ে বেয়ে রক্ত করছে, একটু আরামসে মুছতে হবে, আমার মনে হয় যেটা চাপ দিয়ে না তাহলে একটু সমস্যা হবে। ওকে, ঠিক আছে, রিল্যাক্স। ওকে, আপনার কি আর এক্সট্রা ব্যান্ডেজ আছে এটা ছাড়া?
এটা আপনাদের অফিস থেকে দেওয়া হয়েছে,
আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে এটা। ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। ওকে, আপনি ধীরে সুস্থে বলুন, আপনার বলতে কোনো সমস্যা হচ্ছে না তো?
না না।
ওকে, হ্যাঁ বলুন।
তো আমি যখন আমার বোনের লাশ ছুঁয়ে কসম কাটি, আমার জীবনের বিনিময় হোক আমি এই খুনের প্রতিশোধ নেব, আমার বোনের লাশ মাটির দিয়ে আসি। আমাদের এত বড় একটা ঝড় যায় আমাদের জীবন থেকে যে আমরা কখনো মেনে নিতে পারি না। আর কিছুদিন পর আমার চাকরি, মানে আমার চাকরি বাদ হয়ে যায়।
বাদ হয়ে যায় কেন?
ওখানে আমি আর চাকরি করতে পারি না, কারণ ওরা রাজনীতিতে প্রভাবশালী, ক্ষমতাশালী, আর আমরা দুর্বল। আমার বাবা রিক্সা চালায়, আমিও রিক্সা চালাই। মানে আমার যখন চাকরিটা চলে যায় হঠাৎ করে মালিক আমি বেতন বাড়াতে বলে, সে আমাকে বেতন বাড়াবে না বলে আমাকে চাকরি থেকে না করে দেয়। তো আমি অনেক কষ্টে থাকাকালীন এই বাসা থেকে রাগ করে ঢাকা চলে যাই। পরে আমি ঢাকা থাকি, চার মাস থাকার পরে আমার বাবাকে মেরে ফেলার জন্য ওরা ধরে নিয়ে যায় মামলা উঠানোর জন্য।
কারা ধরে নিয়ে যায়?
ধরে নিয়ে যায় ওই যে ছেলে খুন করছে আরঙ্গ, ওর চাচারা।
আচ্ছা,
তো আমার বাবাকে বাঁচাতে গিয়ে এলাকার কিছু ছেলে মাহবুব আরো কিছু লোকজন আছে যাদের আমি নাম শুনছি, আফজাল আলী মাহবুব, এইসব লোক আমার বাবাকে বাঁচাতে গিয়ে তারা অনেক মানে রক্তাক্ত অবস্থা হয়। চৌরঙ্গি মোড়ে এক চাচা ইসার সর্দার, সেও একটা কোপ খায়, আব্দুল ঢালী সেও হাতে একটা কোপ খায়। তো অনেক কোপাকুপি হয়, পুলিশ বাদী হয়ে আসে মামলা করে। তো পরে আমি যখন এই কথা জানতে পারি আমি ঢাকা থেকে ব্যাক করি আমার বাড়িতে। যখন বাড়িতে চলে যাই তখন আমার নাম একটা মামলা দেয়।
আপনার একটা মামলা দিল, কি মামলা ছিল?
এটা ছিল নারী নির্যাতন।
এই তিনটা মামলা আপনার নামে দিয়ে দেয়?
তিনটা মামলা আমার নামে দেয়, আর আমার বাবা ছিল হুকুমের আসামি।
আপনার বাবা হলো হুকুমের আসামি, মানে বাবা আপনাকে এইসব হুকুম দিয়েছে?
আমার বাবা হুকুম দিচ্ছে আর আমি সেটা করছি।
আচ্ছা,
এইটা দেয় তখন আমাকে পুলিশে আসে, আসে আমাকে বলে যে তোমাকে তো সেকেন্ড অফিসার ডাকছে। তো বুঝতে সেকেন্ড অফিসার আমাকে ডাকবে কেন, তোমার তোমাকে আর তোমার বাবাকে ডাকছে। ঠিক আছে চলেন, আমি খাওয়া দাওয়া করি। কয় না খাওয়া দাওয়া এখন করা লাগবে না, এসে করো। ঠিক আছে চলেন। পরে আমি আমার যে বাবা তাকে নিয়ে গেছি, যাওয়ার পর আমাদের থানায় নিয়ে বলে যে আপনার নামে মামলা আছে ওয়ারেন্টের আসামি। আমি ওয়ারেন্টের আসামি, কিসের ওয়ারেন্ট? ওয়ারেন্টে শো করেন। যখন ওয়ারেন্ট শো করছে তো আমি সাথে আমি আমার বাবা আইন স্কুল সিলিন্ডার করছি। ঠিক আছে, আমাদের নামে ওয়ারেন্ট আছে, আপনি আমাদের অ্যারেস্ট করেন। তো আমাদের লকআপে রাখে, ওইদিন ছিল সবাই। তো সবাই আমার ইচ্ছা ছিল সারাদিন কাজ করি, সবাই রাতে নামাজ পড়বো, সেই নামাজটা আমার ভাগ্যে ছিল না, জেলে ছিলাম। তো যে দিনটা মামলা দিচ্ছে যে দিন যে তারিখে, ওই দিন ওই তারিখে আমি ছিলাম ম্যাজিস্ট্রেটের বাসায় কাজ করতেছিলাম, রঙের কাজ। তো রঙের কাজ করতেছিলাম যখন মামলাটা কোর্টে দাঁড়ায়, ম্যাজিস্ট্রেট হাইসে নিজে সাক্ষী মামলা শেষ করে দেয়। আর আমার খালাতো ভাইরা কিছু উপর থেকে তদবির করে, যার কারণে আমাদের মামলাটা মিথ্যা প্রমাণিত হয়, আমরা সত্য জয় হই। ম্যাজিস্ট্রেট সাথে তো অর্ডার দিয়ে দেয় যে ওই এলাকায় বা ওই পালন থানায় আমাদের বিরুদ্ধে কোনো মামলার ওই লোকেরা করতে পারবে না।
আচ্ছা,
তো যখন এই অর্ডার দেয় তখন ওরা আমাদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে না।
আরঙ্গ তখনও জেলে?
হ্যাঁ, আরঙ্গ তখনও জেলে।
আচ্ছা,
একের পর এক আমাদের মানে মানুষ দিয়ে অত্যাচার করা শুরু করে, আশেপাশের লোকজন দিয়ে আমাদের সাথে গ্যাঞ্জাম
করে। কেন অত্যাচার করছে আপনাদেরকে?
মামলা যারা আইন চলতেছে আমাদের ঠেট করছে, মামলা উঠানোর জন্য,
মামলা তুলে নেওয়ার জন্য।
হ্যাঁ, মামলা আমরা তুলে নেই। তো আমাকে আবার একদিন ঠেট করছে যে তোর বাবাকে বলবি মামলা উঠায় নেওয়ার জন্য, যদি মামলা উঠায় না নেয় তাহলে তোদের বংশ বাতিল জ্বালানোর মতো কেউ থাকবে না। তো এক পর্যায়ে এই মামলা হয়ে যাবে, অনেক কিছু আমার লাইফ থেকে হারাই, অন্যান্য লোক যে গ্যাঞ্জাম করে আমার মাথায় একটা কোপ লাগে, সেখানেও একটা মামলা হয়। বিচার পাই না
মামলা আপনারা করেন?
আমরা করি, আমরা যে মামলা করি কোনো বিচার হয় না, ওরা উল্টো আমাদের মামলা করে, সেটা আমাদের জেলে থাকতে হয়। তো এরকম করতে হতে অনেক কষ্ট ভোগ করছি। 2012 সালে আমার বোনের খুনের বিচার হয় না, রায় হয় আর নির্দোষ। 2012 সালে ওই চেয়ারম্যান যে সার্টিফিকেট জন্ম নিবন্ধনটা ওইটা দিচ্ছে, যখন ওর অ্যারেস্ট করছে তখন দারোগা দিচ্ছে আনুমানিক বয়স 16
এই ছেলেটার।
হ্যাঁ, আর ওর জন্ম হচ্ছে 1992 সালে, আর ওই জায়গায় দিচ্ছে 16 বছর বয়স আনুমানিক। তারপরে ওই জজ কোর্টে ওটা দেখাচ্ছে ওর বয়স 16, 3 বছর জেল খাটার পরও ওর বয়স 16 জন্ম নিবন্ধনে দেখাচ্ছে। তারপরে ও যখন সারা পাওয়া যায়, সারা পাওয়ার পরে আমাদের
ছাড়া পায় কি কারণে? যে সে একজন কিশোর অপরাধী।
হ্যাঁ, কিশোর অপরাধী,
এই জন্য তার সাজা মওকুফ হয়ে যায়।
জি, আর প্রত্যক্ষ সাক্ষী নাই যে এখানে ওকে নিয়ে যেতে দেখছে বা ওকে খুন করতে দেখছে, এই সাক্ষীটা কেউ দেয় নাই, বা এই সাক্ষীটা কেউ দিতে
পারে ছিল না,
এই সাক্ষীটা দেওয়ার মতো লোক ছিল না, বিদায় ওকে জজ দেখেছে খালাস দিয়ে
3 বছর পর।
জি,
3 বছরও জেল খাটে।
জি,
ওকে
খালাস দেওয়ার পরে ও আসে, আইসা জেল থেকে মানে বের হয়ে বলে যে আমাকে আমার বাবাকে আর সাক্ষী শাহিনকে খুন করবে। যখন এইসব কথা বলে তখন আমি বলছি ঠিক আছে, যদি ভাগ্য মরণ থাকে মরবো, আল্লাহ যদি এই উসিলে আমাদের মৃত্যু লেখে ঠিক আছে সমস্যা নেই, আমরা মৃত্যুবরণ করবো। তো এক পর্যায়ে আমরা সবাই সেভে থাকি, থাকাকালীন ও যখন এই কথা বলে আমার মাথা রক্ত উঠে যায়। আমি ওকে মারার জন্য আমার ঘরে যে লাঠি ছিল ওইটা নিয়ে আমি ওরে খোঁজা শুরু করি।
আপনার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্ব কতটুকু ছিল?
মাত্র দুই মিনিট,
দুই মিনিট একদম পাশাপাশি তাহলে। ওকে,
পরে আমি যখন ওকে খুঁজি তো এলাকার লোকজন মিলে সবাই আমাকে মারে, লোক হবে নিয়মিত 50-100 জন আমাকে অনেক মারে, যে মারে তারা ক্লান্ত হয়ে যায়। তো আল্লাহ হয়তো আমার ক্ষুদ্র আমার করছে, আমার কিচ্ছু হয়নি, ওরা আমার বিরুদ্ধে আটটা মামলা করে।
আবার মামলা হলো, কততম মামলা হলো?
এটা হলো যে 53 মামলা।
ওকে,
পরে সেই মামলা মানে বাবা হয়ে যায়, পরে টাকা পয়সা দিয়ে আমরা মিলে যাই, মানে কেস থেকে যাবেন নি। তারপরে আমার ভাইয়া আমাদের যখন ওরা যখন সারা পায় আমাদের নামে 50 লাখ টাকা চাঁদাবাজি মামলা দেয়।
আপনার ফ্যামিলির নামে?
আমি, আমার বাবা, সাক্ষী, শাহিন,
এই তিনজনের নামে,
তিনজনের নামে 50 লাখ টাকা চাঁদাবাজি মামলা দেয়।
আচ্ছা,
এটা হলো 5 নম্বর
মামলা।
দেওয়ার পরে ওই ওয়ারেন্টটা আমাদের রাখে গোপন, টাকা দিয়ে ঢাকা তেজগাঁও থানা মামলাটা করে, সেখান থেকে আমাদের নামে ওয়ারেন্ট যায় সেক্ষেত্রে। তো কিছু দারোগা ছিল ভালো, আমাদের প্রতি তারা এত ভালোবাসা দেখেছে, সহনীতি দেখেছে, পরে আমার ওই জিনিসটা আমাদের জানায় যে তোমার নামে মামলা হয়েছে, তোমরা ওয়ারেন্ট আসামি, একটু সেভে থাকো, ঢাকা যে এটা মিল করো। তো আমরা আমার বোনের কেসটা যে লড়ছে সেই উকিলার আমরা ধরে নিই, আমরা হাইকোর্টের একজন উকিল শাহজাহান আঙ্কেলকে ধরলাম, সে আমাদের এই কেস মিথ্যা প্রমাণিত করলো। আমরা প্রায় 20-30 হাজার টাকা খরচ করছি মামলায়। এই মামলা চালাতে চালাতে আমরা সর্বসান্ত হয়ে যাই, কোনো টাকা পয়সা করার মতো পরিস্থিতি আমাদের আর থাকে না। এক পর্যায়ে আমাকে আমার বাবা ডিশ লাইনে চাকরি দেয়, চাকরি দিয়ে জয়েন করে দেয়
ডিশ লাইনে।
জি, তো তখন আমার বেতন দিয়েছে 1500 টাকা, সাধারণ একটা হেলথ পরিষেবা নিতে। আমি 2.5 বছর চাকরি করে একটা না, তখন আমার আমি একজন মিস্ত্রি পোস্ট পাই, পরে আমার আস্তে আস্তে বেতন হয় 2500 টাকা, মাঝে কিছু গ্যাপ দেয়। দেওয়ার পরে তাদের লাইন যখন ভাগ হয়ে যায় তারা আমাকে নেওয়ার অফার করে, আমার বেতন আর 5000 টাকা। তারপর আমি জায়গায় জব করতে থাকি, এক পর্যায়ে সেই জবের উপরে অনেক চাপ আসে, মালিকের ডাইরেক্ট হেড করে যদি আমাকে রাখে তাহলে তার ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না। তো মালিক একটু দুর্বল ছিল, সে বলছে ঠিক আছে আমাকে রাখবো না, কিন্তু আমাকে সেরকম একটা ভালো বিস্তারিত দেন যে আমার অবর্তমানে আমার ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবে। মাঝে আমাকে 1 সপ্তাহ রিল্যাক্স রাখে, তারপর দেখে যে তার ব্যবসা প্রতিষ্ঠান টিকে রাখার মতো কোনো লোক দিতে পারে না, তাদের এলাকার লাইন সব খারাপ হয়ে যায়। পরে আমাকে আবার মালিকে ওই ছেড়ে দায়িত্ব দেয়, তোমাকে বললো যে ঠিক আছে তোমার এলাকা ছাড়া আমার পুরো ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বটা তোমার নিতে হবে। ঠিক আছে দেন, তো আমাকে ম্যানেজার পোস্ট দেয়, ম্যানেজার প্লাস একজন সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে পোস্ট দেয়। তো আমি জব করতে থাকি, এক পর্যায়ে আমার উপর অনেক প্রেশার আসে, মানুষজন দিয়ে অনেক মেয়েদের দিয়েও আমাকে তারা প্রবলেমে ফেলানোর চেষ্টা করে, পারে না। তো এই অবস্থায় একটা মেয়ের সাথে আমার সাথে পরিচয় হয়, যে মেসেজের মাধ্যমে পরিচয় হয়, সে মেয়েটার সাথে আবার ফোনে কথাও হয়। ফার্স্ট কথা হয়, পরে আমি ওকে দেখি, আমাকে দেখার অফার করে, আমি ওকে দেখি, দেখার পরে আমার সাথে সরাসরি দেখতে চায়। মানে আমি ফার্স্ট যখন দেখা করছি তখন আমার থেকে নিম্নত 100 গজ দূরে, তো দূর থেকে আমি ওকে দেখছি, পরে আমার সাথে সরাসরি ফেস টু ফেস দেখা করতে চায়। আমি দেখা করি আমাদের সৈয়দপুরের মোহনা কফি শপে, আমাকে দেখার পরে আমার সাথে ডাইরেক্ট রিলেশনে অফার করে, যে আমি তোমার সাথে রিলেশন করতে চাই। ঠিক আছে, রিলেশন করো, তুমি যেহেতু আমাকে এতটা লাইক করো, এতটা ভালোবাসো, তা আমি দেখবো এটা বিবেচনা করে। তো আমার মাথায় তখন বাড়ি দিল যে এই মেয়েটা তাদের চক্রে কেউ আসছে কিনা, তো আমি মানে ততটা কেয়ার করতাম না।
তখন কি আপনার মাথার মধ্যে যে কোনো ভাবে হোক ওই যে আপনার বোনকে লাশ ছুঁয়ে যে শপথ করেছিলেন কুলের বদলা নেবেন, এই জিনিসটা মাথায় তখনও ঘুরছিল?
হ্যাঁ, তখন ঘুরছে, যার কারণে আমি আমার লাইফে কোনো মেয়ে আনার চিন্তা ভাবনা করি নাই
ওই সময়টাতে।
জি,
ওকে। তারপর
পরে তোমার সাথে কথা বলে আমাকে এসএমএস করে, আই লাভ ইউ, আই মিস ইউ, এইসব এসএমএস করে, বাট আমি কখনো অ্যান্সার করি না। তো একদিন আমাকে এসএমএস করছে যে আমি তোমার সাথে ইমার্জেন্সি দেখা করতে চাই, আমি বললাম ঠিক আছে তুমি আসো দেখা করি। তো মালিকের ফিল্ডে অনেক কাজ ছিল, সমস্ত কাজ আমি সকালবেলা ভোরে বের হই 6টা বাজে, তো আমি কাজের ফিল্ডটা একটু বেশি ছিল, আমি 2 ঘন্টার মধ্যে সমস্ত কাজ শেষ করি, শেষ করে বাসে যা গোসল করি, খাওয়া দাওয়া করে বের হই, মেয়ের সাথে যা দেখা করি, আমি ঈদগা মাঠে ওই জায়গায় দেখা করি, আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে আমি বিয়ে করতে চাই, বিনিময়ে তোমার লাইফে আমি থাকতে চাই। তো আমি ওকে বললাম যে দেখো আমার লাইফে তুমি থাকতে চাও কিন্তু আমার লাইফে অনেক ঝড় আছে, তুমি তা জানো? পরে বললো কি এমন ঝড় যে তুমি আমাকে তোমার লাইফে রাখতে পারবে না? পরে আমি বললাম দেখো আমি একটা প্রতিহিংসার আগুন আসছি, আর সেটা আমার জীবনের বিনিময় হোক আমি নেবো, আর তাছাড়া আমার সে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার লাইফে আমি কোনো স্বপ্ন দেখতে পারবো না।
ওকে,
তো ও আমাকে বলে কেন পারবে না, কি এমন প্রতিশোধ আমাকে খুলে বলো। তো ওকে আমি সবকিছু খুলে বললাম, বলার পরে ওর চোখ দিয়ে পানি আসে, বলে আমি সবকিছু বিনিময় আমি তোমার লাইফে থাকতে চাই। আমি বলি দেখো আমার যে লাইফ বা আমি এখন বর্তমানে যে পরিস্থিতিতে আসছি, আমি এই পরিস্থিতিতে আমি চাই না যে তুমি আমার লাইফে আইসা তোমার লাইফটা শেষ করো, তুমি একজন স্টুডেন্ট, তো তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তোমার লাইফটা অনেক হ্যাপি হবে। পাগল দাসে আমি তোমাকে মন থেকে চাই, আমি তোমাকে ভালোবাসি, পৃথিবীর যে কোনো দুনিয়া হোক আমি তোমাকে চাই। আমি বললাম ঠিক আছে আমি দেখি, আমার নলেজ আমি রাখলাম। তো ওর কিছু ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করা যায় স্কুলে, বাট স্কুল ছাড়া কলেজে সবার সাথে আমি পরিচিত হই। তো ওর যে ভালোবাসা, ওর আমার জন্য যে চোখের জল, কিছু কান্না, এটি দেখে আমার মনটা হঠাৎ ওর দিকে আগায়, যে আমার সবকিছু জানি না, আমার লাইফে থাকতে চায়, আমি একটু ওকে নিয়ে ভাবি। তো ভাবতে তারপর যাও কি আমি মানে মনের ঠাই দিই। সেই মুহূর্তে ওর এক বান্ধবী আমাকে ফোন দিয়ে বলে, আপনি কি ওর সম্বন্ধে সব জানেন, যে আপনি ওকে লাভ করেন বা ওকে আপনি ফ্রেন্ড? আমি বলছি হ্যাঁ ফ্রেন্ড, বাট ফ্রেন্ড একটু বেশি শুরু হতেও পারে। আমাকে বলছে আপনি ওর লাইফ সম্বন্ধে জানেন? হ্যাঁ জানি। কি জানেন? আমি কি, ও আমাকে বলছে ওর লাইফে একটা ছেলের সাথে ইংরেজ, সে ডায়মন্ডের আন্টি দিয়ে ওকে ইংরেজ করা গেছে। তো এতটুকু আমি জানি, ছেলে একজন সন্ত্রাসী ছিল, ওই জন্য ওর সাথে ছেলের সাথে বিয়ে হয়নি, না করে দিচ্ছে, আন্টি ফেরত দিচ্ছে, এতটুকু আমি জানি। আর কিছু জানেন না কেন? ওরা আমাকে বললো যে ওটা একটা ম্যারেজ, সেটা কি আপনি জানেন? টাকার জন্য, কারণ ছেলে বাংলাদেশে 130 কোটি টাকার মালিক।
কত কোটি টাকা?
130 কোটি টাকা।
130 কোটি টাকার মালিক?
জি।
ওকে,
এটা দেখে ওই ছেলের সাথে ওর বিয়ে দিচ্ছে। আর যে ওই মেয়ের 4টা বোন, ওরা কোনো ভাই নেই, ওর বাবা একা কাজ করে। তো এক পর্যায়ে আমি বললাম যে এমন ছেলের সাথে বিয়ে দিছে, সে ছেলেকে ছাড়লো কেন? পরে বললো যে ওর ছেলের সাথে ওই আপনার ফ্রেন্ডের সাথে একটা ছেলের সাথে রিলেশন ছিল, ওর নাম শুভ। আমি বললাম এই জন্য ওর শুভ নামটা আমাকে বেশি ব্যবহার করে। পরে আমি বললাম যে আমি তো কিছু জানি না পো, আমি যতটুকু জানি ততটুকু জানি না ওর সাথে রিলেশন করতে, এখন কারটা সত্যি সেটা তো আমি জানি না, আসলে কি আপনারটা সত্যি না ওরটা সত্যি সেটা তো আমি জানি না, এখন দুজন একসাথে হলে আমি সেটা বুঝতে পারবো। বলে ঠিক আছে। তো আমাকে আবার বলে যে ভাইয়া ও কিন্তু একটা প্রেগনেন্ট ছিল। তো ঢাকা ইংলিশ অপারেশন করে সেই রিপোর্টটা আমার তুমি দেখছি নিজের চোখে। ও তুমি দেখছো, তুমি ওকে কিছু বলছিলে? কারণ আমি ওকে কিছু বলি না, আমি জিজ্ঞেস করছি ওর ভাগ্নিকে কি এটা কার। পরে বলছে যেটা আমার আন্টির। পরে আমি রিপোর্ট খুলে দেখি যে ওর নাম। ঠিক আছে আমি এটি তুমি ওর সামনে সামনে বলতে পারবা? হ্যাঁ পারবো। তো আমি ওকে জিজ্ঞেস করি যে রীতি তুমি তোমার লাইফে কি ঘটছে তোমাকে সব খুলে বলো। পরে আমাকে বললো যে সে আমি তোমাকে সবই বলছি আমার লাইফ কি হয়েছে না হয়েছে, আমি কি না তুমি আমার কাছে কিছু একটা গোপন করতেছো, তুমি জানো আমার লাইফ সম্বন্ধে, জানিস না আমার সাথে ছলনা করো না আর আমার লাইফটা নিয়ে খেলা করো না, আমি তো খেলা করার লাইফ আমার না। ও আমাকে বলে যে খেলা করার লাইফ আসলে শুভ, আমি সত্যি বলতেছি তুমি আমার কাছে কিছু লুকাইতেছি না। পরে বলছি তুমি কেটে বলো তো যে তুমি আমার কাছে কিচ্ছু লুকাইতেছো না। পরে চুপ করে থাকে। পরে আমি বলি যে তুমি সবচেয়ে প্রিয় তো তোমার মা বাবা ভাই বোন, হ্যাঁ সবার কসম আমার কসম, তুমি বলো যে তোমার লাইফ কি ইতিহাস আছে। তখন ও আমাকে বলে যে তুমি আমার এমন জায়গায় ঠেকাচ্ছ আমি না বলে পারতেছি না, তার আগে কথা দাও তুমি আমার লাইফ থেকে হারাবে না। বললাম ঠিক আছে কথা দিলাম আমি হারাবো না। ও আমাকে বললো যে আমার লাইফে আমি একটা ম্যারিড নিয়েছিলাম, ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায়। তো তুমি প্রেগনেন্ট হয়েছো কেন? আমাকে বলে যে আমি প্রেগনেন্ট ছিলাম না, মিথ্যে কথা। যদি এটা প্রমাণ হয়, প্রমাণ হলে তুমি আমার লাইফ শেষ হয়েছো, আমার কোনো আপত্তি নেই, সেই কষ্ট করবো না তুমি। ঠিক আছে আর আমি তোমার নাম্বার কত নাম্বার পুরুষ তোমার লাইফে? পরে আমাকে বলে যে তুমি আমার লাইফে সত্যি কথা বলবো না মিথ্যে? আমি সত্যি কথা বলো, কারণ আমি সত্যি কথা বলতে ভালোবাসি, বলো। পরে আমাকে বললো যে তুমি আমার লাইফে 13 নাম্বার।
কত নাম্বার?
13 নাম্বার,
আনলাকি 13। ওকে।
পরে আমি শুনে হাসিয়ে দিলাম যে কি বলতেছো, মজা করতেছো তুমি আমার সাথে? পরে না সত্যি বলতেছো তুমি আমার লাইফে 13 নাম্বার। পরে আমাকে বললো যে এই ব্যাপার আমার লাইফে যে আসছে আমি তাকে ধরে রাখতে চাইছি, কিন্তু কেউ আমার লাইফে ধরে থাকে নাই, সবাই আমার সৌন্দর্য আমার দেহটাকে ভালোবাসছে মনটাকে না, কিন্তু আমি মন থেকে তোমাকে ভালোবাসি। পরে মানে ওর প্রতি যতটা ভালোবাসা আমার সৃষ্টি হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি ঘৃণা জন্ম নিল। এক পর্যায়ে আমাকে অনেক ফোন করে, অনেক মেসেজ করে, তো আমাকে বলে আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো হতে চাই, তুমি আমাকে একটা সুযোগ দাও। তো আমি বললাম কিছু ওকে তুমি একটা সুযোগ চাইতেছো আমি দেবো। ওকে আমি একটা সেল ফোন গিফট করি। এক পর্যায়ে ওর ফোন বেশিরভাগ সময় কল ওয়েটিং থাকে, একদিন রাত 12টা থেকে রাত 1টা পর্যন্ত কল ওয়েটিং। আমি ওকে জিজ্ঞেস করলাম রীতি তোমার কল ওয়েটিং কেন? ও আমাকে বললো যে আমার স্যারের ফোন দিচ্ছে। তোমার স্যারের রাত 12টা থেকে 1টা পর্যন্ত তোমার সাথে কি কথা বলছে, কেমন তোর স্যার? তোমার আমাকে সে সরসরা থেকে শুরু করে এই পর্যন্ত আনছে, এখন আমি এসএসসি দেবো, তো এত ভালো স্যার তোমার, 1টা পর্যন্ত কি কথা বলছো, কোনো প্রশ্ন নিচ্ছ? না তাহলে তার লাইফ স্টাইল শুনছি কি শুনছো সে একটা মেয়ের সাথে রিলেশন করে সেটা আমি তো এদিকে একটা মেয়ের সাথে একটা স্যার আনমেয়ের স্যার আনমেয়ের মেয়ে কথা বলে তা তার লাইফ স্টাইল শেয়ার করে ফ্রেন্ডের থেকেও বেশি কিছু হলে আসলে কি তোমার স্যার কোন ধরনের স্যার তোমার যা আমার প্রশ্নের উত্তরটা দেয় না তো আমি ওর পিছিয়ে কিছু লোক লাগাই কারণ ধরো আমি সেক্ষেত্রে রাজনীতির সাথে জড়িত আমার অনেক বন্ধু বান্ধব থাকে তো
রাজনীতির সাথে আপনি কেন জড়িয়েছেন
জড়িয়েছিলাম যে আমার ভালোর জন্য মানে আমার শেল্টার নাই ফিসে আমি এই অত্যাচারের শিকার হইতেছি তো আমি রাজনীতির সাথে যোগ দেওয়ার চেষ্টা করি
ওকে
পরে আমাকে কিছু পোস্ট দেয় মানে আমার অজান্তে তার আমাকে পোস্ট দেয় রাজনীতির আমি জানি না তো ওকে আমি বলি যে দেখো তুমি যদি কোথাও বের হও তোমার বাসা থেকে শুরু করে রাস্তা পর্যন্ত আমার লোক থাকবে এমন কোনোভাবে চলাফেরা করো না যেটা আমার মান সম্মান থেকে তোমার মান সম্মানটা সবার আগে যায় ও আমাকে বললো ঠিক আছে তো ওর এই এলাকার এক চাস্ত ভাই নাম হচ্ছে মুক্তার একসাথে কোচিং করে ওর থেকে নাম্বার চেয়েছে তারপর রাস্তা ওর পিছু পিছু ঘুরে ওর থেকে নাম্বার নিচ্ছে সাথে সাথে আমার এক ছোট ভাই আমাকে ফোন দিচ্ছে তো আমি এই জিনিসটা ওকে মধ্যে জানাই না আমি ওকে ফোন দিই তুমি কোথায় বাসায় কিন্তু ও তখন পৌরসভা মার্কেটে আমি এটা ধরা দিই না ঠিক তিন দিন পরে আমি ওকে ফোনটা বলি যে তোমার সাথে পৌরসভায় একটা ছেলে ছিল আমি যখন তোমাকে ফোন দিছি তখন তোমার সাথে একটা ছেলে ছিল রাস্তা থেকে তোমার থেকে একটা ছেলে নাম্বার নিচ্ছে এক ফল্ট দ্বিতীয় ফল্ট তুমি রাত ১২টার থেকে ১টা পর্যন্ত কার সাথে কথা বলছো দুইটা ইনফরমেশন আমাকে কারেক্ট ভাবে দাও যদি না দাও তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তুমি জানো আমার যেহেতু উঠলে আমি আমার বাবাকেও চিনি না হ্যাঁ জানি তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাকে দাও পরে বললো যে স্যার আমার সাথে শেয়ার করছে তার গার্লফ্রেন্ডের বিষয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে না হয়েছে এভরিথিং আমি তার গার্লফ্রেন্ডের সাথে কি হয়েছে না হয়েছে সব কিছু তুমি একটা মেয়ে তোমার কাছে শেয়ার করে তার মানে তুমি তার গার্লফ্রেন্ডের থেকেও বেশি কিছু আর যে ছেলেটা তোমার থেকে নাম্বার নিচ্ছে সে তোমার এলাকার চাস্তো ভাই সে তোমার এলাকার থেকেও নাম্বার নিতে পারতো এরকম প্রশ্ন যখন করি আমার সাথে উল্টাপাল্টা কথা বলে তো আমি ওর বাসায় যাই যাওয়ার পরে ওর বাবার কাছে বিচারটা দিই কারণ ওর বাবা আমার এই বিষয়টা পুরোপুরি জানে
আপনার সঙ্গে ওর সম্পর্কটা জানতো
সে জানতো আমার সাথে সম্পর্ক
ওর বাবা সেটা মেনে নিয়েছিল
হ্যাঁ মেনে নিয়েছে
ওকে
তো এই পর্যায়ে ও জিনিসটা ওর বাবাকে বলে ওর বাবা আমাকে বোঝায় বাবা ভুল করছে বা আমার এলাকার ছেলে আর ওর স্যারটাও খুব ভালো ভালো কথা ঠিক আছে আপনি যেহেতু মুরব্বী আপনি আমাকে হাত ধরে বলছেন আমি সেটা মানলাম ও আমাকে একদিন ঘোরার অফার করে তো ওর ফোনটা আমি একদিন চেক করি দেখি আমার জান আমার জান আমার মা আমার মা এরকম কিছু নাম্বার সেভ করা আছে তো আমি বললাম আচ্ছা আমার জান এটা কে ও ডাইরেক্ট বকা দিয়ে বললো এটা তার নাম্বার তোমার ফোনে এখনো সেভ করা কেন আমি বলছি তোমার লাইফে যত ঘুরে যাওয়া ঘটনা সব বাদ দাও তুমি এখন তো সে নাম্বারটা সেভ করেছিল আমার মনে ছিল না সে জান আমার জান বিদেশের নাম্বার এটা কার এটা ওর তাহলে দুইটা নাম্বারই তুমি সেভ করে রাখছো বাংলাদেশের টাও বাইরের টাও হ্যাঁ হ্যাঁ কেন রাখছো এখন নাম্বার দুইটা ডিলিট করো ডিলিট করতে চায় না আমি জোর করে ডিলিট করে দিই পরে এক পর্যায়ে ওর সিম কার্ডটা আমাকে ফিরে আসি যে তুমি সিম কার্ডটা আমাকে দিয়ে দাও তুমি আমাকে সন্দেহ করো আমি হ্যাঁ সন্দেহ করি সিম কার্ডটা আমাকে দাও যদি আমাকে সত্যি ভালোবাসো আমাকে লাইফ পার্টনার করতে চাও তাহলে তোমার সিম কার্ডটা আমাকে দাও সিম কার্ডটা আমাকে দাও দেওয়ার পরে ওই নাম্বারটা আরেকটা ওই নাম্বারে দুইটা তিনটা নাম্বার সেভ করা তা আমি একদিন ফোন দিলাম সেই বাবু ভাইয়াকে মিস কল দিচ্ছি মতন ওর নাম্বার দিয়ে কাইটটা সে ব্যাক করছে ব্যাক করে বলতে আছে কে তুমি বললাম ভাই শুভ কোন শুভ ভাই আপনার সাথে দিদির সাথে কি সম্পর্ক সে আমাকে বিস্তারিত সব বলবো বলার পরে তুমি সেই শুভ যার জন্য আমার আমি ওকে ডিভোর্স দিচ্ছি বললাম না ভাই ওর সাথে আমার রিলেশন হচ্ছে নতুন আমাকে ভালোবাসে প্লাস আমি ওকে ভালোবাসি তার কাছে এই পরিচয় দিচ্ছি গার্লফ্রেন্ড কয়েকজনের বউকে ভালোবাসো তুমি জানো ও একটা ম্যারিড আমি তো ওই ম্যারিড সেটা আমি জানি না আমি জানি আপনি ওকে এঙ্গেজমেন্ট করছেন কয় না ওকে আমি বিয়ে করছি ওর সাথে আমার সাথে বিয়ে হয়েছে সৌন্দর্য হচ্ছে আমার সাথে ১৯ দিন ছিল আমার সাথে আর ১৯ দিন থাকার পরে ওর সাথে আমার ডিভোর্স হয়ে যায় আমি ওকে ডিভোর্স দিয়ে দিই চার মাস পরে ও আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমার সাথে হোটেলে থাকে ২,০০,০০০ বিনিময় তো আমি বললাম ভালো তো এরকম নেগেটিভ সাইড দেখতে আমি লাইফ থেকে এমনি বিষয়ে যাই কারণ আমারও যে বোনের প্রতিশোধ এটা চিন্তা তো একদিন আমার খুব কষ্ট হয় আমি আমার বোনের খুনের প্রতিশোধ নিতে পারতাসি না কি হইতেছে আমার জীবনে পরে আমি ওই ভাইয়াকে ফোন দিলাম একদিন হঠাৎ
কোন ভাইয়াকে
ওই যে ওর হাজব্যান্ড বাবু ভাই ফোন দিয়ে বললাম ভাই আপনি তো অনেক টাকা পয়সা অনেক ক্ষমতা তো আমাকে একটা কাজ দেন বা আমাকে আপনি সাথে রাখেন আমি শুনছি আপনি অপরাধ জগতের একজন আমাকে ওইরকম একটা জগৎ দেন বা আমাকে কিছু টাকা দেন আপনি এরকম কিছু পজিশন দেন যাতে আমি আমার বোনের খুনের প্রতিশোধটা নিতে পারি তো সে আমাকে বললো কি এমন প্রতিশোধ তুমি আমাকে বলো তাকে আমি সব ভাইয়া বললাম সে আমার প্রতি দয়া করলো ভালোবাসা দেখালো। তার তিনটা বোন আর সে একা, তার কোনো ভাই নেই। আমি তাকে বড় ভাই ডাকলাম, আমার কোনো বড় ভাই নেই। বড় ভাই ডাকার পরে সে আমাকে বলে, ঠিক আছে আমি তোমাকে নলেজে রাখলাম। এক পর্যায়ে সে আমাকে জাস্টিফাই করতে করতে সে আমাকে ফেসবুকে অ্যাড পাড়ায়। তারপর সে আমার ফেসবুকে অনেক কমেন্ট করে, আমি ফেসবুক তখন চালাই না। তো ডাইরেক্ট আমার ফোন দেয়, ফোন দিয়ে আমাকে বলে যে তুমি চাইছো, কি চাইছো তুমি আমাকে, তোমার বোনের খুনের প্রতিশোধ না তোমার লাইফ? আমি বললাম আমার অনেক টাকা দরকার, আমাকে অনেক টাকা প্রয়োজন, আমাকে যে কোনো কাজ তুমি আমি টাকার জন্য করতে পারবো। তো সে আমাকে বলে তুমি টাকার জন্য সব করতে পারবো? আমি বললাম হ্যাঁ। ঠিক আছে তুমি যদি ঋতিকে স্ট্রিট মারতে পারো তোমাকে আমি টাকা দেবো 1,00,000, ওর দুলাভাইকে যদি মারো টাকা দেবো 2,00,000, বাবার হাত পাল কাটতে টাকা দেবো 3,00,000।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি আরো একবার। ছোট্ট একটা বিরতি নেব এবং তারপর শুভকে নিয়ে আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। 4 মিনিটের ব্রেক। 4 মিনিট পর আবার ওয়েলকাম জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আর জি গিবলিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আমরা আবারও ফিরছি শুভর কাছে। শুভ, তারপর
তো সে আমাকে মোট 5,00,000 অফার করে যে কাজটা করতে পারে তোকে আমি 5,00,000 দেবো। তো আমি বললাম ভাইয়া এটা কি পসিবল? তুই যদি ওকে ভালোই না বাসস তাহলে তোর পক্ষে পসিবল কেন হবে না? বললাম যে ভাইয়া এটা তো ধরা খেলা নেই, আমার লাইফটা শেষ, আমার তো স্বপ্ন পূরণ হবে না। তোর স্বপ্নটা কি? আমার স্বপ্ন ভাইয়া আমার বোনের খুনের প্রতিশোধ নেবো, সেটা আইনের দ্বারা হোক বা যে কোনো দ্বারা হোক, আমার বোনের খুনের প্রতিশোধ নেবো, আমার ফ্যামিলি প্রতিষ্ঠিত করবো। আমার ফ্যামিলির সব বড় ছেলে আমি, আমার মা বাবা যতদিন বেঁচে থাকে আমি তাদের সুখে শান্তিতে রাখবো, তাদেরকে সুখে শান্তিতে পৃথিবী থেকে বিদায় দেবো। এটা আমার স্বপ্ন, এটা তো হবে না ভাইয়া। তো বললো তাহলে তুই কি চাস আমি করে আপনি সাথে আমাকে রাখেন বা আমাকে ভালো একটা কোনো কাজ দেন যেটা আমি করে আমার ফ্যামিলি প্রতিষ্ঠিত করতে পারবো, প্লাস আমার মা বাবাকে আমার বোনের খুনের প্রতিশোধ সবকিছু আমাদের সম্ভব হবে। তো সে আমাকে বললো যে এটি করতে গেলে তো অনেক কিছু ওভারটেক করতে হয়, পারবো তুমি এটি করতে? আমি হ্যাঁ ভাই পারবো, ঠিক আছে দেখবো। আমি 3-4 মাস এভাবে যায়, যখন আমার দেশের পরিস্থিতি আমার খুব খারাপ ঠিক তখন সে আমাকে ফোন দেয়, তুমি কেমন আছো? ভাই আমি ভালো নেই। কেন ভাই? 4-5,000 টাকা বেতনে চাকরি, আমি তো লাইফে কিছু করতে পারবো না। আমার লাইফে একটা ব্যাগ দরকার যে আমাকে আমার সমস্ত কিছু থেকে আমাকে বাঁচিয়ে নেবে, প্লাস আমি জীবনে কিছু করতে পারবো। তো সে আমাকে বললো যে ঠিক আছে তুমি আমাদের সাথে থাকতে চাও আমি তোমাকে রাখবো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি ঠিক আছে ভাই। তো সে আমাকে কিছু বোঝায়, আমি যাই, আমাকে একদিন হঠাৎ করে বলে তুমি 18 তারিখে আমাকে বলে তুমি ঢাকা চলে যাও, মানে এটা বলে 16 তারিখে। আমি 18 তারিখে ঢাকা যাই। যাওয়ার পরে আমার হাতে টাকা ছিল 1,000 টাকা, সেটা দিয়ে আমি একটা ব্যাগ কিনি আর 500 টাকা ভাড়া নিয়ে আমি ঢাকা উঠি গুলশান একে মধ্যবাড়টা। ওঠার পরে এক আপুর কাছে আমাকে রাখে, সে আপু আমাকে স্মার্ট ভাবে তৈরি করতে যা লাগে সেটা সে করবে, আর টাকা যত লাগে সেটা ওই ভাইয়া বলবে।
এই পয়সা গুলো আপনার পেছনে খরচ সে কেন করছে?
সে আমাকে তার মতো করে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।
কারণ একটা কথা আছে যে বিনা লাভে নাকি লোহাও বয় না। যাই হোক বলুন, তারপর
তো সে আমাকে এভাবে একের পর এক দিন কাটায়। সে আমাকে ল্যাপটপ দেয়, একলা একটা রুম দেয়, বিছানা দেয়, মানে আমার থাকার জন্য একটা হাই ফাই বা কোটিপতি ছেলে যেভাবে থাকে ওইভাবেই সে আমাকে রাখে।
ওনার নাম কি ছিল?
ওনার নাম হচ্ছে মনুর ইসলাম বাবু।
মনুর ইসলাম বাবু, ওকে বলুন তারপর।
তারপর সে আমাকে অনেক কথা বলে, দিনের পর দিন বোঝায় কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, তারপরে দুনিয়ার পরিবেশ হিসাবে। আমাকে একদিন বলে যে তুমি অপরাধ জগতে থাকতে চাও, তুমি জানো অপরাধ জগতে কত টাকা? সারাদিনে বাংলাদেশে প্রত্যেক দিন 3,00,000 পিস ইয়াবা সেল হয়, এক এক ইয়াবা যদি 10 টাকা করে থাকে তাহলে অনেক টাকা, আর দৈনিক তোমার দ্বারা যদি 1,00,000 বা ইয়াবা সেল হয় 10 টাকা করে থাকলে 10,00,000 টাকা, তুমি রাতারাতি টাকা পয়সা মালিক হয়ে যাবে। আমি বলছি ঠিক আছে ভাইয়া। তো সে আমাকে যে সৈদি নিয়ে যাবে এটা আমি জানতাম না, বারবার অপরাধের দিকে যাচ্ছিলাম যে যেতে, যে ভাই আমাকে অপরাধ জগতে আমার টাকা দরকার, ইমার্জেন্সি। আর এবার যে টাকা করতে গেলে অপরাজগতে ঢুকতেই হয়, কোন ব্যবসা প্রতিষ্ঠান দেওয়া পসিবল না, সেটা একজন শিল্পপতির পক্ষে পসিবল, বাট আমি শিল্পপতি না। তো আমি যত অপরাজগতের দিক আগাতে চাই সে ততই আমাকে পিছিয়ে নেয়, যে তুমি গরিব মানুষের ছেলে, তোমাকে আমি এইসব জগতে যেতে দিতে চাই না, আমি তোমার জন্য অন্য একটা কিছু ভাবতেছি, তুমি কি ভাবতেছি সেটা আমাকে বলে না। তো এক পর্যায়ে আর একটা শত্রু আছে, তাকে ফলো করার কথা আমাকে বলে, আমি একের পর এক ফলো করবো কিভাবে, আমি তো তাকে চিনি না। তো যে আপার কাছে আমাকে রাখছে সে আপার সাথে তার সাথে ক্লোজিং, তো আমি সে আপার মাধ্যমে তাকে চিনি, আপার ফেসবুক থেকে তার ছবি কালেক্ট করা, তার পরিচয় সবকিছু ওই আপার মাধ্যমে আমি জানি। তো আপার সাথে এভাবে মিশা ওই ভাইকে আমি চিনছি যে ভাইয়ের শত্রু, আমার টার্গেট ভাইয়ের শত্রু মানে আমার শত্রু, এইভাবে আমি আগায় করছি। আগায় যাতে এক পর্যায়ে আমি যখন অনেকটা কাছাকাছি চলে যাই, যে আমার আমার সামনে থাকা অবস্থা আমি সেই ভাইয়াকে মেসেজ করি যে ভাইয়া এই লোক আমার সামনে আসছে, তো ভাইয়া সাথে তো ফোন দেখ করো, তুমি ওই জায়গা থেকে সরো না তো তোমাকে জীবন মতো গুলোকে মারা ভালো লাগে, তুমি সেরে যাই। তারপরে সে ভাই আমাকে ডায়লগ দেয় যে আমরা মিলেন ছবি মিলেন মারা যায়, আমরা বাস্তবে মিলেন আমরা কখনো মরি না, কথাটা মনে রাখবে। ঠিক আছে ভাই, ওই ডায়লগটা আমি ওই আপনার সাথে একদিন দিচ্ছি যে আমরা বিলেন, আমরা বাস্তবে বিলেন, ছবি বিলেন মরে যায় আমরা মরি না, সেই ডায়লগটা আমি তার সাথে দেওয়ার পরে সে মাইন্ডে নেয়।
কোন আপায়টা?
যে আপার কাছে আমাকে পাঠায়।
ওকে,
সে আপার সে মাইন্ডে নিয়ে আমার নামে অনেক বদনাম করে। পরে ওই ভাইয়ের সাথে আমার সাথে একটা দুর্দান্ত কথা দিচ্ছে, তো ভাইয়া আমার কোনো কথা বিশ্বাস করতেছে না, ভাই শুধু তার কথা বিশ্বাস করতেছে। যাই হোক, আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি কাজটা কি করেন।
উনি কোথায় থাকতেন যে ভদ্রলোক আপনাকে এরকম?
সৌদি আরব।
সৌদি আরব থাকতেন। ওকে, তখন পর্যন্ত কি আপনি কোন অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন?
তখন অপরাধ এর মাঝে কিছু অপরাধ হয়েছে, এই আপা যখন আমাকে দিয়ে তার বাসা রাখে, তখন সে আপা আমাকে দিয়ে এক জায়গায় পাঠায়। ওই আপা একদিন আমাকে বলে যে শুভ আমার তো খুব নেশা উঠছে, তো আমাকে তুমি পিল এনে দাও, কোথেকে আনবো, এমন জায়গায় লোক আসতে যাও। ঠিক আছে, আমি এনে দিতাম। তো এক পর্যায়ে এমন একদিন পুলিশের সামনে পড়ে গেলাম, আমার সাথে চারটে যাবো, আমি তখন মোবাইলের ভিতরে বললাম ব্যাটারির কাভারে নামের সাইডে চারটে যাবা বইয়া, আমি মোবাইলের সাথে দেখে চলে আসছি, আমাকে আর দেবে সিগন্যাল দেয় নাই, চেক করছে প্যান্টে কিছু পায়নি, মোবাইল দেখছে ছেড়ে দিচ্ছে। তো মোবাইলের ভিতর ঘুরে চারটে যাবা আয়না তাকে দেই, সে খায়।
আপনি কি মানে এরকম ভাবেই অপরাধের মধ্যে জড়িয়ে গেলেন, তার পিল আনা বা তার সে নেশা করবে সেগুলোর জন্য পিল আনতে বিভিন্ন জায়গা থেকে? ওকে,
এরকম কয়েক জায়গা থেকে আনা দিই।
কিন্তু আপনি কি জানতেন যে এটা এক ধরনের অপরাধ কাজ? যখন আপনি পিল আনানো
তখন আমার মাথায় স্পষ্ট ছিল না।
ছিল না। ওকে,
তো একের পর এক সে আমাকে দিয়ে আনাইতেই থাকে। একদিন ভাইকে আমি ইনফরমেশন দিই, ভাইয়া সে আমাকে এটি দিয়ে আনায়, এটি তোমাকে দিয়ে আনায় কেন, ঠিক আছে তুমি আয়না দিয়েও তুমি সেফ থাকবে, নিজে অতটা রিস্ক নেওয়া যে তোমার প্রবলেম হয়, তুমি ঠিক আছে আর তার সাথে অতটা ভাবে মিশো না, তুমি একটু দ্রুত থাকবে। বললাম ঠিক আছে। তো সে আমাকে ফার্স্ট টাকা আনতে পাঠায় মিরপুর শাহাদত ভাইয়ের কাছে, সে আমাকে 5,000 টাকা দেয় সালামি।
ওকে,
ওই টাকার নামে আমার নিজের খরচ হিসাবে করি। আর একবার সে আমাকে টাকা আনতে পাঠায়, সেটা হচ্ছে সাবাস এক মামার কাছে, সেখান থেকে আমি টাকা আনি। আর একবার আমার ফোনে বিকাশে টাকা দেয়, এইভাবে আমার ফোনে সবসময় টাকা আসে, বিকাশে টাকা আসে, ব্যাংকের মাধ্যমে টাকা আসে। তো হঠাৎ করে একদিন আমার মা শরীর অসুস্থ, টাকা পেলাম, সঙ্গে টাকা দিচ্ছে 3,000, সে টাকাটা দেয় নাই।
আমি যেটা বুঝতে পারছি যে আপনি এই টুকটাক ইয়াবা বা ছোটখাটো এই ধরনের অপরাধ করছেন, আপনাকে সেটা হাতে রাখছে এবং আপনাকে টাকা পয়সা দিচ্ছে এই জন্য, তাই তো?
জি।
ওকে,
কিন্তু আমার যখন টাকা লাগতেছে ভাই আমাকে টাকা দিচ্ছে ইন টোটালি 15,000-20,000 টাকা, আর বাদবাকি যে টাকাটি আমাকে দিতে আসছে এই টাকাটা কে দিতেছে আমি জানি না, আমি জানি ভাইয়ার দিতে আসছে, সেই টাকাটা নিতে আসছে যে ভাইয়ার 70% এক লোকের থেকে আপা আমাকে নিয়ে দিতেছে, আর পরিচয় দিচ্ছে এটা আমার ভাইয়ার লোক, তো আমি তো ভাইয়ার লোক হিসাবে টাকা নিতে আসছি। এক পর্যায়ে আমি ভাইকে ফোন বন্ধ করে দিই, কারণ আমি চাওয়ার লোকের সব পাই দিতেছি, ভাইয়ার লোক আছে জায়গায়, তো আমি আর ভাইয়ের থেকে এখন চাওয়ার প্রয়োজন নেই, যখন বেশি প্রয়োজন হবে তখন ভাইকে আমি লক করবো। এরকম মতো হচ্ছে ওই লোকটা আমার কাছে 10,000-15,000 টাকা ইনভেস্ট করে। হঠাৎ একদিন আমি নিউজ পাই যে এই কিন্তু আমার ভাইয়ার লোক না, সে হচ্ছে আমার ভাইয়ার এন্টি গ্রুপের লোক। এই নিউজটা যখন আমি পাই, আমি সাজাতে ভাইয়াকে নক করি, ভাইয়া আমার ভুল হয়ে গেছে এই কাহিনী হচ্ছে। ভাইয়ার সাজাতে ফোন ব্যাক করিয়া আপাকে যা বলার বলে, আপা অনেক কান্নাকাটি করে, আমাকে বুঝায়, ঠিক আছে ভাইয়া আমাকে তখন ওই যে আমি যে ওই কথাটা ফাঁস করছি এটার কারণে সে ওই লোকটাকে ফোন দেয়। ভাইয়া যে ফোন দেওয়ার পরে ভাইয়ের সাথে যখন কথা হচ্ছে, ভাইয়া যখন পরিচয় দিয়েছে সাথে দিয়ে সে ফোন কার্ডটা অফ করে ফেলে ফেলছেন, সিম কার্ড যখন অফ করে ফেলায় তখন সে ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে তুমি কার সাথে কথা বলছো, কার সাথে কন্ট্যাক্ট করে টাকা নিচ্ছ, ওই ভাইয়া সে পরিচয় দিয়েছে সে আপনার লোক, আপনার বড় ভাই, আমি সে হিসাবে তাকে চিনছি। আর ওই দিক দিয়ে আপা একের পর এক বুঝাই দিতেছে আমি তার শত্রু গ্রুপের কাছে বিক্রি হয়ে গেছি, এবং আমি লা ডিপ্লোমার সামনে থেকে ভাইয়া কেসিমেস করছি তার শত্রু আমার সামনে। আর ওই ওই টাইমে সে কথা বলতেছে যে শুভ টাকায় বিক্রি হয়ে গেছে, আপনি শত্রু আছে, তো এখানে আমি পুরোপুরি সল্ট করে যাই যে তার শত্রুর কাছে আমি দিতে এসেছি, তার শত্রুর সামনে আমি দাঁড়া তার এসেন্স করছি, তবে আমি টাকা দিতে এসেছি, আসলে আমি তোমার টাকা দিতে এসেছি, কিন্তু সে আমাকে ভুল বুঝে আমাকে ওই জায়গা থেকে বের করে দেয়, তার রান্না থেকে আমাকে আউট করে দেয়। তো এক পর্যায়ে আমার দেশের আমি ফিরে যাই, অনেক পরিস্থিতি খারাপ থাকে, চলে আসার কিছুদিন পরে সে আমাকে আবার ফোন দেয় ভাই, চার মাস পরে। ফোন দেওয়ার পরে সে আমাকে বলতেছে যে তুমি জীবনে যা করতে ভুল করতেছো, তুমি এবার আমাকে একটা চান্স দিবেন, শেষ একটা চান্স আমাকে দেন, মানুষ মৃত্যুর আগে তার শেষ ইচ্ছাটা পূরণ করে, আমাকে একটা শেষ চান্স দেন, আমি জীবনে কিছু করতে চাই, আমার ফ্যামিলি প্রতিষ্ঠিত করতে চাই। তো সে আমাকে বলে আমি তোমাকে একটা চান্স দেব, শর্ত আছে একটি, কি ওর বোন জামাইকে তোমার গুলি গুলি করে মারতে হবে।
কার বোন জামাই?
ওর মেয়ের বোন জামাইকে, যে মেয়ের সাথে আমার রিলেশনস ছিল, সেই মেয়ের বোন জামাইকে আমার গুলি করে মারতে হবে। আমি বললাম যে আমি তোর অস্ত্র চালাতে জানি না, কিভাবে মারবো? অস্ত্র তোমাকে চালান শেখানো হবে, তোমার হাত ছুঁই করা হবে, আর প্লাডিং করা হবে, এইভাবে তুমি নৌপথ দিয়ে যাবে, নৌপথ দিয়ে যে ও যখন বাজার থেকে আসবে ওইখানে লোক থাকবে, মেশিন ওই জায়গায় থাকবে, তুমি ওই জায়গা থেকে ওকে শুট করে আবার নৌপথ দিয়ে চলে আসবে, তোমাকে কেউ ধরবে না, বাসা দু তিন থেকে পরে আবার ঢাকায় চলে আসবো, তারপর তোমার টাকার জগতা দিয়ে দেবো, ভালো কথা, তার এক মাসের ভিতরে আমি তোমার বোনের খুনের প্রতিশোধ নিয়ে দেবো, সুন্দর কথা, সবকিছু বিনিময় যদি আমি তো সাপোর্ট করছি আমার বোনের, আমার জীবনের বিনিময় হোক আমার বোনের খুনের প্রতিশোধ নেবো। তো এই চিন্তাটা করে আমি বললাম যে ঠিক আছে আমি রাজি। সে আমাকে পাঠায় দক্ষিণ বাড্ডা একজন টপ লিডারের কাছে, তার জীবনের নিরাপত্তার জন্য আমি চাই। যাওয়ার পরে সে আমাকে অস্ত্র চালান তো দূরের কথা, আমার সাথে সে দেখাই করে না, সে আমার খাবার হোটেলে বলে দেয়, মদি দোকানে আমার যাবতীয় খরচের কথা বলে দেয়, অন্য এক রুমে আমার খাবারের কথা বলে দেয়। তিন দিন পর সে আমার সাথে দেখা করে, তার ওয়াইফ তার পরে আসে, সে আমার পরিচয় দেয়, আমি তার ওয়াইফ, তোমার ভাবি, ইনুকে সেকেন্ড বউ। আমি বললাম ঠিক আছে ভালো, সালাম দিলাম, সে আমাকে ভাত দিয়ে যায়, তার কোনো ভাই নাই, সে আমাকে বলে ভালো কথা। তো ভাত দেয়, আমি ভাত খাই, খাওয়ার পরে তার দুটো ভাগ্নে আসে, ওই ভাগ্না দুইটার সাথে মানে আমার ওই ভাগ্না দুইটা দিয়ে আমাকে রিসিভ করায়। তো ভাবি এসে বলে যে এই দুটো ভাগ্না আসুক যাক, ওরা যা খুশি রুমের ভিতরে করুক, তোমার ভাইকে কিছু না করবে না, আর ওদেরকেও কিছু বলবা না, ভালো কথা। তো ওরা আমার রুমে এসে ইয়াবা খায়, প্রত্যেক রাতে চারটা পাঁচটা ইয়াবা খায়, আর দুই রাতে ছেলে বাইরে থেকে আনে, ওই জিনিসটা আমার সামনে, আর আমি জীবনে একটা সিগারেট ধরি নাই, প্লাস আজও পর্যন্ত ধরি নাই, সামনে ধরবো না, আমি ওটা কখনো সহ্য হতে পারি না, আমি রুম থেকে বেরিয়ে গেছি। তো ভাবি একদিন এসে দেখা ওদের সামনে সাথে বৈশা খাইছে ইয়াবাটা, খাইয়া ওদের সাথে বন্ধুত্ব ভাবে মিশে এসেছে, আর আমার বিষয়ে ওই দিকটা ভাইয়ের সাথে ক্লেম তৈরি করছে।
প্রত্যেকটা জায়গাতে আপনার এগেনস্টে ক্লেম তৈরি হচ্ছে কেন? কারণ আপনার আচরণে কি কোনো সমস্যা ছিল? যেমন আপনি খারাপ কাজের জন্য যাচ্ছেন, তারপর
আচরণে কোনো কিছু ছিল না, প্লাস আমি গেছি তার সিকিউরিটির জন্য, কিন্তু কেন আমার জন্য ক্লেম তৈরি করতে হচ্ছে কি জন্য সেটা আমি জানি না। তো আমাকে একদিন বললো যে তোমার ভাইয়াকে এটি কিছু জানো না, তুমি তোমার ভাইকে এটি কিছু জানে শুনি না, ঠিক আছে ভালো কথা। তো ভাইয়াকে একদিন সে ফোন দেয় ডাকে যে তুমি শুভ রুমে আসো, আমাকে বের করে দেয় যে শুভ তুমি টিভি দেখতে যাও, তোমার ভাইয়া তোমাকে দেখলে আসবে না।
এই ভাইয়াটা হচ্ছে মানে সৌদি আরবে যে ভাইয়া থাকে সেই ভাইয়া,
সেই ভাইয়া তার কাছে পাঠিয়েছে তার বড় ভাই।
আচ্ছা আচ্ছা, তার আপন বড় ভাই ছিল,
তার চাচাতো বড় ভাই,
তার চাচাতো বড় ভাই,
সেটা আমার কাছে কখনো বলেনি, সে বলছে আমার বড় ভাই।
ওকে,
তো পাঠানোর পরে আমি টিভি রুমে চলে যাই, সে তার বাইকনারে যে ইয়াবা খাইছে যে আপনার মক্খা প্লাস ফ্লোয়েল ওর সব কিছু দেখায়, তোমার বাইকনারা শুভ রুমে এসে দেখায় শুভর সাথে, এভাবে বলছে। পরে ভাইয়া আমাকে কিছু বলে নাই, ভাইয়া ভাবিকে রাগ করছে তুমি এটি জানিস ওরে শুভ রুমে এটি আসতে যাও কেন। তো আমাকে ওই তার দুইটা বাইকনা আমাকে সন্দেহ করে, আমাকে অনেক টার্গেট করে, আমি বললাম যে ভাই সব কিছু আমি জানি না, আমাকেও ভাবি শিখা দেয় যে ওরা যদি এসে জিজ্ঞেস করে বলবার যে ভাইয়া চলে আসছে, ভাবি গুছিয়েছে গুছিয়েছে, ভাইয়া চলে আস এটি দেখে ভাইয়া জিজ্ঞেস করছে, পরে ভাই ভাবি সব বলছে আমার একটু দোষ দিয়ে দেবেন, ভালো করে দোষ দিব, আমি সত্যিকে তার উপরে একটু দোষ দিচ্ছি, মানুষকে খুব বিশ্বাস করি তার উপরে দোষ দিচ্ছি। যাওয়ার পরে কামরুল মানে তার দুটো ভাগনা আইসা গিয়ে শুধাচ্ছে, শুভ ভাই এটি কি আমার দেরি কথা কেউ বলছে, আমি কেউ এই কথা কেউ বলে নাই, সেটি ভাই এই জায়গায় আসছিল, আসার পরে ভাই এটি দেখছে, দেখে ভাবিকে জিজ্ঞেস করছে, ভাবি বলছে তোমাদের কথা। তো এই আর কিছু না, আমি না তো ওই দিন কিচ্ছু বলে নাই, আমাকে বলতেছে যে ওদের দুজনের মনের ভিতরে ঢুকো, ওরা কি তোমার ভাইয়ের ক্ষতি চায় না ভালো চায় এটা তুমি দেখো, দেখে আমাকে জানাও। আমি বললাম ঠিক আছে। একদিন ওরা আমার সাথে আমাকে নিয়ে যায় ভাইয়া ইয়াবা খাবে, আমাকে নিয়ে যায়, যাওয়ার পরে ওরা একজনে বলতেছে যে টাকাটা আজকে তোর কাছে দিচ্ছে, টাকাটা আমার কাছে দিয়ে আমি আমরা দুইজনে মিলে ভাইয়া খাওয়া ফেলাই, আর যদি ভাইয়া জিজ্ঞেস করে মামা জিজ্ঞেস করে তাহলে বলবি যে আমাদের পুলিশে ধরছিল, আমরা মাল নিয়ে বসছি। ওরে তারা যে আরেকটা ভাগনা ও খুব ভালো, আর বলতেছে যে এটি যদি আমরা বলি মামাকে, মামা বলবে কোন পুলিশে নিচ্ছে সে পুলিশের নাম বল, সে বাইকটা ফেলাইবে, সুদিন তার টাকা খাওয়া যাবো না, গাড়ির ভিতর থেকে টাকা বাইর করা লাগবে, এই কথা তার আরেক ব্যাগ নিয়ে বলে। সেই কথা আমি তার ভাবির কাছে এসে বলি, বিশ্বাস করি ভাবি এই কথা এই লোক বলছে।
আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই লোকটা আপনাকে ওখানে রাখলো অস্ত্র চালানো শেখার জন্য, তো ডাক্তাররা তো আপনাকে কোনো কাজেই ব্যবহার করছে না, কিছুই করছে না, তাহলে কি কি করছে আপনাকে দিয়ে?
আমাকে দিয়ে তারা তাদের মন মতো খেয়ে খেলা করতেছে।
কি সেটা?
এই যে আমাকে এক এক কাজে ব্যবহার করা চিন্তা ভাবনা করতেছে, তারপরে আমাকে মানে এমন পর্যায়ে নিয়ে যেতেছে যে আমাকে তারা মৃত্যুর মুখে দিয়ে দিতেছে। আমি সেটা ভাবিকে বলে দিই, ভাবি ওদের নামে যে বর্ণ বলে আবার ওরা এসে আমাকে ধরে। হ্যাঁ, যে তুই ভাবির তুই মামের মামির কাছে এটা বলছিস কেন? আমি বলছি এটা আমি বলছি, সে আমাকে এইসব কথা বলছে। এই জন্য
এইগুলো ম্যাটারে তো আপনার যাওয়ারই প্রসঙ্গ না, এগুলো তো আপনি যাবেনই না। আপনি ওখানে গেছেন অস্ত্র চালানো শেখার জন্য, অস্ত্র চালানো শিখবেন, তারপর ওখান থেকে চলে আসবেন।
অস্ত্র চালানো আমার শিখাতে তো আছে না। তুমি
কতদিন যাবত থাকলেন ওখানে?
ওই জায়গায় এক সপ্তাহ থাকি।
এক সপ্তাহের মধ্যে সব ঘটনা ঘটেছে। ওকে, তারপর?
তারপর সে আমাকে একদিন রাতে ডাকে, ডাইকা সে আমাকে বলে যে আমি তোমাকে কেন আনছি তুমি জানো? আমি জানি। আমার ভাই তোমাকে কি বলছে, এই জায়গায় থাকছে তোমাকে অস্ত্র চালানো শিখতে হবে, একটা মানুষ মার্ডার করা হবে, সেটা জানো? হ্যাঁ জানি। সেটা তুমি নিয়ে যেতে পারবে জানো? হ্যাঁ জানি। তো তোমাকে আনছি আমার কাজের জন্য, তুমি আমার কোনো কাজই করতেছ না। তুমি ভাই আপনি তো আমাকে কোনো কাজে দিতেছেন না, তো আমি কাজ করবো কিভাবে? আপনি আমাকে কাজ দেন, কাজ যদি না করতে পারি তখন বলতেন, আপনি তো আমার সামনে আসেন না। আজকে চার দিন পরে আপনি আমার সামনে আসছেন। তো হঠাৎ করে সে তার ওয়াইফকে নিয়ে আমাকে নিয়ে বা তার ভাগনাকে নিয়ে একটা বাজে কথা বলে, সেটা আমি অস্বীকার করি। তো তারপরের দিন সে আমাকে বলে তুমি সকালবেলা আমার বাসা থেকে বের হয়ে যাবো। তো আমি ভাইয়াকে আর কিছু বলি নাই, চুপচাপ বলছি। সকালবেলা সে আমার সাথে ভালো কথা বলছে, দুপুরে ভালো কথা বলছে। ওই দিনেই আবার আমি তার এক ছোট ভাই, সেও এই যে জগতের একজন, তার সাথে পরিচয় হই। হওয়ার পরে সে আমার পরিচয় জানার পরে বলে যদি কোনো প্রবলেম হলে আমাকে জানায়। জাস্ট এতটুকু আমার অবস্থা যে তার ভাইয়ের সাথে আমি পরিচয় হয়েছি। সেই জিনিসটা তার ভাগনারা যাইয়া আমার নামে বানায় কিছু কথা বলছে, সে আমাকে সাথে বের করে দেয়। আমি ওই মুহূর্তে এখান থেকে বের না হই তাহলে সে হয়তো আমাকে গুলি করে মেরে ফেলে, এরকম প্ল্যান ছিল। আমি বের হয়ে যাওয়া দরি সে ভাবি আমাকে ফোন দেয়, ভাইয়াকে আমি ফোন দিচ্ছি, ভাইয়া আমি তো এখান থেকে চলে যাচ্ছি, আমাকে বের করে দিচ্ছি ভাইয়া, আমি এখন কোথাও উঠবো। ভাইয়া বলে তুমি এখন বাড়ি চলে যাও। আমি বলছি ভাইয়া আজকে 10-15 দিন হয়েছে বাড়ি থেকে আসছি, এখন বাড়িতে গেলে আমি মুখ দেখাতে পারবো না, আর ফ্যামিলিতে প্রতিষ্ঠিত আমি করতে পারবো না, আপনি কী জন্য আনছেন আমাকে, আর এখন কী বলতেছেন? সে আমাকে বললো তো দাঁড়া আমি তো আর একজনের কাছে বাড়ি যাচ্ছি। তো হঠাৎ ভাবি আমাকে ফোন দিল যে তোমার ওই ভাইয়া আমাকে ফোন দিয়েছে তুমি আসো। সেই ভাইয়াকে বলো আমি শুভকে দিয়ে এখানে একটা কাজ ঠিক করে দেয়, শুভ কাজ করুক, শুভ বাড়ি যাওয়ার দরকার নেই, শুভ যায় কাজ করে বাড়িতে টাকা পয়সা পাঠাক, ভালো কথা। সে আমাকে নিয়ে পুলিশে ভর্তি করবে, যেটা ভাইয়ারা টার্গেট করছে আমি পুলিশের লোক, সে পুলিশের কাছে আমাকে ভর্তি করবে। আমি পুলিশের কাগজে ভর্তি হতে চাই না, জোর করে ভর্তি হতে চাই। তাদের টার্গেট আমি যদি পুলিশের কাছে ভর্তি হই তাহলে আমার তারা ডাইরেক্ট গুলি মেরে ফেলবে, কারণ তারা আমার প্রথমেই টার্গেট করছে যেমন পুলিশের লোক, আমি সেমি পুলিশের লোক না। তো তাদের যত মানে এই ভাইয়ের সাথে আবার বাজে তার একটা অস্ত্র দিয়েছিল, ওই অস্ত্র নিয়ে বাজতে বাজতে এক পর্যায়ে তারা বাইরে বাইরে ভুল বুঝে যায়, আর সেটা দুর্দোষী করে ভাবি আমাকে, তোমার জন্য আজকে আমার হাজব্যান্ড সৈয়দ আরও দোষী, আজকে আন্ডারওয়ার্ল্ডের সাথে তার সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু তোমার জন্য তোমার বাসাতে বের করে দিচ্ছে, তুমি এটা তোমার ভাইয়ের কাছে বলছো, সেজন্য তোমার ভাইয়া আজকে এই অবস্থা। আমি বললাম যে আমি আসলে এটা করি নি,
আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যখন আপনাকে নিয়ে তাদের পরিবারে এত প্রবলেম হচ্ছে, আপনাকে একটা কাজের জন্য এনেছে, আপনাকে তা তো বের করে দেওয়ার কথা, সেখানে তো আপনাকে নিয়ে এত প্যাচ খোঁজ হওয়ার কোনো লজিকই নেই। আইদার আপনি কোনো কিছু এখানে গোপন করছেন, অথবা আপনি আপনার জায়গা থেকে বিষয়গুলো স্পষ্ট করতে পারছেন না, বিকজ দ্য স্টোরি ইজ টু মাচ গ্লুমি রাইট নাও। এতক্ষণ পর্যন্ত আমরা যেই প্যারাডাইমের মধ্যে ছিলাম সেখান থেকে অনেকখানি বের হয়ে গেছি আমরা, যদিও জানি শেষমেশ আপনাকে একটা প্রচন্ড ভিকটিম হতে হয়েছে। আপনি এখানে যাচ্ছেন বারবার অপরাধী হওয়ার জন্য, ওরা আপনাকে অপরাধী বানাতে পারছে না, একটা আপনাকে নিয়ে এক ধরনের খেলামেলা খেলছে, পরিবারের সদস্যদের সাথে জড়াচ্ছেন, সেখানে এক ধরনের ঝামেলা তৈরি হচ্ছে, এগুলো তো হওয়ারই কথা না। ক্রাইম যদি আপনাকে দিয়ে করায় তাহলে একটা নক করলেই সেটা হয়ে যায়। এখানে তো আমরা যতদূর জানি যে বিএসবির স্টোরি অ্যানালাইসিস করে মানে হাজারটা স্টোরি হয়ে এসছে,
পরে সে আমাকে মানে ক্রাইম জগতে রাখার চিন্তা ভাবনা, আমাকে বাংলাদেশে একজন শুটার মারা গেছে যে কালা জাহাঙ্গীর, সে কালা জাহাঙ্গীরের ফেজের সাথে আমার ফেজ মিল আসছে, আমি তার মতোই দেখতে, আমাকে দ্বিতীয় কালা জাহাঙ্গীর তৈরি করবে, যাকে সারা বাংলাদেশ না অল বিশ্বে চেনে একজন শুভ খান নামে।
এগুলো আপনাকে বলতো?
সে আমাকে বলতো,
প্রথম কথা হচ্ছে হি ইজ স্টুপিড, আর আপনি আপনার জায়গা থেকে আপনার জানাশোনা জ্ঞান খুবই কম, এই ধরনের কথাবার্তা আপনাকে যখন বলতো আপনি সেগুলো শুনলে একেবারে
আমাকে এমন কিছু স্বপ্ন দেখেছে যে আমি রাতারাতি বড় লোক
আপনি দেখেছেন কখনো নিজের চোখে?
হ্যাঁ, বাংলাদেশের তার যে 10 কোটি টাকা মালিক সেটা আমি নিজের চোখে
দেখছি।
সে একজন গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, সে আরো ঢাকা শহর কিনা সেটা বাড়ির মালিক, আমাদের সৈয়দপুর জেলা 5টা বাড়ির মালিক, এটা আমি নিজের চোখে দেখছি। আর তার বর্তমানে ঢাকা শহরে 10-12টা গাড়িও আছে, এক একটা গাড়ির দাম 1 কোটি টাকা, প্রাডো থেকে BMW সব গাড়ি তার।
তো আপনার তার সাথে ঘন্টার পর ঘন্টা তো কথা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে আপনাকে সে দিনের পর দিন কেন ঘোরাচ্ছে?
সে আমাকে ঘোরাচ্ছে, সে ভাবতেছে আমি
আপনাকে দিয়ে সে কি ইন্টারেস্ট পাবে?
সে ভাবতেছে আমি একজন পুলিশের লোক, আমি তাকে ধরার জন্য বা ওই মেয়ের সাথে আমি যুক্ত হয়ে আমি তাকে শেষ করতে চাচ্ছি।
এই জন্য সে আপনাকে ঘোরাচ্ছে?
জি, সে এই জন্য সে আমাকে ঘুরে দিচ্ছে। আমি বলছি ভাই আপনি আমাকে পরীক্ষা একবার না 1000 বার করেন, আমি কোনো পুলিশের লোক না। সে আমাকে বারবার বলতেছে আমি তোমাকে যাচ্ছি না করতেছি, তোমার ভিতরে কোনো সমস্যা আছে কি না। ঠিক আছে ভাই, যাচ্ছি ভাই করেন।
এই জন্য সে এইভাবে আপনাকে
ঘোরাচ্ছে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। রাত 1টার টাইম ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসবো। ওর যে আজকের পর্যন্ত যে ঘটনাগুলো লাইফে ঘটেছে এবং সেই ঘটনা নিয়ে আমরা ফিরে আসতে চাই ঠিক রাত 1টার টাইম ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। শুভ রয়েছে আজকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। আর জি কি প্রিয়া, আমি আপনার সঙ্গে রয়েছি এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, সাউন্ড এডিটর মঞ্জু এবং আর্চনা। অপরাধ জগতের দিকে জড়িয়ে পড়ার জন্য ও যাদের কাছে গিয়েছে তারা অপরাধী কিনা, তারা বিত্তশালী কিনা সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে ও অপরাধী হবার জন্য যে কোনো একটা রাস্তা খুঁজছে এবং কেউ একজন ব্যাপারটাকে লুফে নিয়েছে এবং লুফে নিয়ে যেটা করেছে যে ওকে বিভিন্ন ভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং সেটা আসলে ওর জন্য কতটুকু ভালো হচ্ছে আমরা ঠিক জানি না, ও ভবিষ্যতে কি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। কিন্তু এই অপরাধী হবার যে চেষ্টা এবং সেটার যে পরিণতি সেটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হয় না। নইলে সে আজকে এই দিনটাতে এসে সে কেন বলছে যে আজকের পরে পথ আর সে কখনো মারাবে না? এবং আমরা এটাও জানি না যে তার যে জিঘাংসা যে তার বোনের খুনের প্রতিশোধ তার মতো করে নিতে হবে সেটাও সে নিয়েছে কিনা আমরা জানি না। যাই হোক, আমরা ফিরতে চাই আবার তার কাছে। জি বলুন, তারপর
ওই মেয়ের সাথে যখন আমার পরিচয় হয়, মেয়ের সাথে আমার কন্ট্যাক্ট হয় যে তোমার হাতে যে কটা মেয়ে আসছে প্রত্যেকটা মেয়ে আমার সাথে দিব। আমি বাংলাদেশে যত বড় বড় শিল্পপতি আছে, যত বড় বড় লোক আছে, টাকাওয়ালা লোক, তাদের নাম্বার আমি নিজের লোক দিয়ে বা অন্য লোক দিয়ে কালেক্ট করব।
আমি একটু জানতে চাই এই মেয়েটার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিল কে?
এই মেয়েটার সাথে পরিচয় করেছে যে যারা যাকে দেখাশোনা করার জন্য আমাকে পাঠাইছে সেই বাইরের ওয়াইফ ভাবি।
সেই ভাইয়ের ওয়াইফ মানে আমি ঠিক বুঝলাম না, এটা সম্পর্কে কি দাঁড়ালো? আপনি
ভাবি হয়
যাকে দেখাশোনা করার জন্য পাঠিয়ে, চাচাতো ভাইয়ের বউ?
হ্যাঁ, তার চাচাতো ভাই বউ।
সে আপনার সঙ্গে নিয়ে কেন পরিচয় করিয়ে দেবে?
খুঁজে পাইছে মেয়েটাকে একটা জব খুঁজে দেওয়ার কথা ভাবির।
কিসের জব?
যে কোনো একটা অফিসের জব দিয়ে দেবো এটা বলছিল ভাবি। আমার ভাবি যেখানে যেত আমার নিয়ে যেত সাথে ওরা, তো ওই হিসাবে মেয়ের সাথে আমার পরিচয় করে দিচ্ছে, মেয়ে আমাকে ওই হিসাবে চেনে। আর মেয়েকে আমি কি বলে ডাকবো? তো ভাবি আমাকে বললো যে পার্টনার বললো।
পার্টনার?
হ্যাঁ, তো আমি মেয়েকে পার্টনার বলি।
এই যে এদের সাথে মিশছেন, এদের মূলত কাজ কি ছিল? এই পরিবারগুলোর বাজারের সাথে মিশছেন, কাজ কি মূলত?
এদের মূলত কাজ ছিল বাংলাদেশে যত চাঁদাবাজি, তারপরে ইয়াবা, এইসবের বিজনেস। আর ইয়াবা হচ্ছে সেই লোক খায় যার কারণে ওই টাকা ব্যাগিং দিতে তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল সেটা বন্ধ হয়ে যায়, দেশান্তরিত করে তার এই গার্মেন্টসটা বন্ধ হয়ে যায়। আর সে প্রত্যেকটা বড় বড় গার্মেন্টস থেকে চাঁদা দিত, ট্যাক্স নিত, ওই ট্যাক্সটা এক পর্যায়ে জরুরি আইনের জন্য বন্ধ হয়ে যায়। এখন সে আমাকে নিয়ে এটা করার চিন্তাভাবনা করছিল। তো ভাবি যখন ওই মেয়েটার সাথে আমার পরিচয় দেয়, ভাইয়ের দিক দিয়ে আমাকে কোনো টাকা দেয় না, আমার মা শরীর অসুস্থ, সেই জায়গায় আমি কোনো টাকা দিতে পারতেছি না, আর আমার বোনের কোনো প্রতিশোধ দূরে রাখা, আমি নিজেই সেফটি থাকতে পারতেছি না, যার জন্য ওই মেয়ের সাথে আমার হাত নিতে পারতেছি আমি। তো আমি কয়েকটা ছেলের নাম্বার কালেক্ট করে দিই গুলশানের, একটা ছেলের সাথে ফোন করে ওকে।
এই মেয়েটা কি করতো?
এই মেয়েটা মূলত কল গার্ল ছিল।
কল গার্ল ছিল? তো আপনার ধান্দা কি ছিল?
এই মেয়েটার সাথে আমি চাচ্ছিলাম যে পার্টনারে বিজনেস করবো, যে যত লোক আসছে বড় বড় লোক তাদেরকে আমি আনবো, ওই মেয়ের মেয়ের দিয়ে প্রেমের অভিনয় করবো। অভিনয় করে ওদের ব্ল্যাকমেল করবো, এরকম একটা প্ল্যানিং ছিল আমার। তো তার জন্য আমার কাছে দুজন লোক দরকার ছিল, তো দুজন লোককে আমি নিচ্ছি। আমার কাছে দুটা ভাইয়া নিচ্ছি আমি, তো মেয়ের সাথে আরো কিছু মেয়ে আসছে, আরো মেয়ে ছিল, মেয়েও দেখতে কিন্তু স্মার্ট, অনেক ফর্সা, তো ওকে আমি এটার জন্য যুক্ত করি। আমি কিছু নাম্বার কালেক্ট করে দিই, একটা ছেলেকে আনে, আনার পরে ওর থেকে একটা মোবাইল নগদ 4,000 টাকা এটি আমি নিই ব্ল্যাকমেল করে। নেওয়ার পরে সেই মোবাইলটা আমরা বিক্রি করি মাত্র 2,000 টাকা, আর ওর থেকে নিচ্ছি 4,000 টাকা, মোট 6,000 টাকা। তারপরে আমরা একের পর একটি নাম্বার খুঁজি, তো আমি ভাবতেছি যে এইভাবে কতদিন কাটাবো। ওর হাতে আরো কিছু মেয়ে আসে কোকাল গার্লস, যারা টাকার কন্টাকে হোটেলে ডিউটি করে। তো আমি বললাম যে এক কাজ করো, তোমাদের নিয়ে আমরা একটা ফ্ল্যাটে থাকি, হাজব্যান্ড ওয়াইফের পরিচয়, আমার দুইটা ভাইয়া থাকবে আর ওই দুইটা মেয়ে থাকবে, ওদের হাতে যে কটা মেয়ে আছে ওই মেয়ের আমরা অন্য অন্য হোটেলে সেন্ড করবো, যেটি আমরা অন্য ওই জায়গা থেকে আনবো, মেয়েদের দেবো 2,000 টাকা, আমরা একটা হোটেল থেকে নেবো 5,000-6,000 টাকা, এরকম প্ল্যানিং করি। তো আমরা এক হোটেলে একটা লোক পাঠিয়েছি, সেটা আমাদের 10,000 টাকা লাভ হয়, আমরা সেটা 5 জনে ভাগ করি। তো ওইটা আমরা ওই বিজনেসটা যখন চালু করি, তখন মালিক ওই যে দক্ষিণ বাড়ি আমাকে রাখে, সে আমার থেকে ট্যাক্স দাবি করলো।
কোন মালিক এটা?
এটা দক্ষিণ বাড়ি যার কাছে পাঠিয়েছে, তার চাচাতো ভাই।
ও চাচাতো ভাই আপনার কাছ থেকে ট্যাক্স দাবি করলো, যতদিন আপনাকে ট্যাক্স না করেছে।
হ্যাঁ, সে আমাকে বলতেছে যে তুমি এটি করতেছো, আমাকে নগদ 20,000 টাকা দেবো। আমি বললাম ভাই আমি তো নিজেই খেতে পারতেছি না, আপনাকে টাকা দেবো কিভাবে? আমি এখন তুমি রুমের ভাড়া দিতে পারি নাই, আমার মানুষ সে জায়গায় টাকা দিতে পারি নাই, আমি যে টাকা পাইতেছি সেটা তো আমার নিজের শুনতে পারতেছি না আমি, আর আপনি তো আমার তো টাকা দেওয়ার কথা, আপনি আমার টাকা দেন নাই, আমি এখন আপনাকে টাকা দেবো কিভাবে? আমি দেখি মিল করতে পারি কিনা। তো সে আমাকে বলে যে এই বাধ্য অঞ্চল তুমি সারো, বাধ্য অঞ্চল কেন, তুমি ঢাকার ফিরে থাকতে পারবো না, সারো দি। আমি ঠিক আছে আমাকে কিছুদিন সময় দেন। তো ওই মেয়ের সাথে আমি স্টপ থাকি, এমন এক পর্যায়ে যাই আমার মেসের ভাড়া দিতে পারি না, খাবার বিল দিতে পারি না, আমাকে খাবার অফ করে দেয়, আমি দুদিন যাবত না খেয়ে থাকি, মেসে ভাত পাক করে তাদের ভাতের মার নিয়ে আমি চার দিন কাটাই। তো অনেক কান্না করে আল্লাহর কাছে বলি, আল্লাহ এই কি আমার ভবিষ্যৎ?
যদিও প্রশ্নটা করা আমার ঠিক হচ্ছে না, আপনি তো বুঝতেই পারছেন যে লাইনে যাচ্ছেন আপনি, সে লাইনে গিয়ে আপনার বোনের প্রতিশোধ আপনি নিতে পারবেন না, কারণ এই লোকগুলো আপনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না, এবং এদেরকে দিয়ে আপনি যে সন্ত্রাসী হতে চান সেটাও সম্ভব না। আপনি এই পথ থেকে কেন বের হয়ে গেলেন না?
এই পথ থেকে তখন মানে আমি তো একদিন আশা ছিলাম, পরবর্তীতে আমি
এই যে ঘটনার বর্ণনা দিচ্ছেন আপনি, এটা কতদিন আগে?
এই 1 মাস আগে।
ও তার মানে একদম রিসেন্টলি সব ঘটনা ঘটেছে। হ্যাঁ বলুন। তারপর
আমি অনেক কান্না করি আল্লাহর কাছে, যে আল্লাহ এই কি আমার ভাগ্য ছিল, আমার বোনটা এইভাবে হারাবো, আর সেটা হারিয়ে আমি আমার বোনের কোনো প্রতিশোধ নিতে যে আজকে আমার এই দুর্দশা, আমার বোনের প্রতিশোধ কিভাবে নেবো, আমার বোনকে দেওয়ার কথা আমি কিভাবে রাখবো, আমাকে তুমি একটা রাস্তা দেখো খোদা। তো তখন আমি নিজে নিজে চিন্তা করলাম যে এই ভাইয়াদের বিয়ে যদি না হয় আমি নিজেই ওকে খুন করবো, আর খুনটা এইভাবে করবো যে আমি ইন্ডিয়ার ভিসা লাগাবো 3 মাসের, ইন্ডিয়া ভিসা লাগাই আমি ব্লাকে, ওই ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়ায় কিছু টাকা ইনভেস্ট করবো, ব্লাকে আমি ইন্ডিয়া থেকে রাতারাতি এসে ওকে খুন করে আবার ইন্ডিয়া আমি যাবো চলে। তখন বাংলাদেশের গভর্নমেন্ট দেখবো আমি ইন্ডিয়া আসছে, আর আমার পাসপোর্ট ভিসা ইন্ডিয়ায় আমি, তখন যদি 50টা লোক সাক্ষী দেয় আমি ইন্ডিয়া আসছি, ওইটাই আমার সবচেয়ে বড়, বাট আমার কেস ক্লোজ হয়ে যাবে। সে প্ল্যানিং আমি করি, যদি তো এটা না হয়, সে আমাকে ফোন দেয় না, সে ওই ভাবির আন্ডারে বলে যে ওকে এই বাড্ডা থেকে বের করে দেন, ওকে রাখবেন না। তো এইভাবে করতে আমি অনেকটা কষ্ট করি, এক পর্যায়ে আমি একটা রাজ্যগুলো একটা কাজেও যাই, সেই জায়গায় এক বড় লিডার তার সাথে পরিচয়, সে যেন কীভাবে আমার নাম জানে বা আমার শুনছে আমি তাদের সাথে জড়িত, সে আমাকে বলে তুমি বাঁচতে চাইলে এই জায়গা থেকে বের হয়ে যাও, এই বাড্ডা অঞ্চল থেকে চলে যাও না, তো তোমার অবস্থা খুব খারাপ হবে খুব শিগগিরে। তো আমি চিন্তা করছি আমার বাড়িতে যেতেও আমার ভাড়া লাগবে, আমি বাড়িতে যাওয়ার মতো কোনো কাজ করতে পারবো না, আর আমার একটা কাজ ঠিক না করলে আমার ফ্যামিলিও চালানো সম্ভব না। তো এই প্ল্যানিং করতে করতে এক পর্যায়ে আমাদের পুরো প্ল্যান সাকসেস হয়ে যায় যে আমরা কাজ শুরু করবো। এই মুহূর্তে ভাবি আমার ডাক দেয় যে শুভ তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আসবে, তুমি আজকে 1 সপ্তাহ যাবো, আমার সাথে কথা বলো না, আমার ফোন দাও না, আমার সাথে যোগাযোগ নেই কেন, আর তুমি মেয়ে নিয়ে ঘোরো কারণ কি? আমি বললাম যে ভাবি এমনিতেই তো কত কোটি টাকা কামাইছে মেয়ে দিয়ে, আমি কি বলেন ভাবি আমি কোটি টাকা কামাই, তো আমার ঢাকা শহর বাড়ি বাড়ি সব হয়ে যাবো। তো ভাবি এই কথা বললে ওই ছেলেদেরকে খবর দেয়, খবর দিয়ে আমার ধরে নিয়ে অনেক মারধর করে, এরপর যে আমার বলে তোর টাকা পয়সা কত আছে সব তোর চেক গুছিয়ে সব বাইর কর, আমার চেক লিখে দে যত টাকা আছে, আমার ব্যাংকে কোনো টাকা নেই, মোবাইল ফোন সব আটকে রাখে। ওই মেয়েদেরকে সবাইকে খবর দেয়, সবার থেকে মোবাইল ফোন সব নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর আমার অনেক মারধর করে, তারপর দেখে যে আমি খাড়া থাকতে কথা না খিদে আমাকে আরেকবার মানে খাবার দেয়, তো আমাকে প্যাটে অনেক লাথি মারতে বুকে প্যাটে লাথি মারার কারণে আমি খাবার খেতে পারতেছি না। তারপরে ওরা আমাকে থেকে পরে অত্যাচার করতে থাকে। বারোটা থেকে মানে বারোটা থেকে উঠায় নেয়, নেওয়ার পরে আমার সঙ্গে ছাড়া পর্যন্ত আমার মারে, এতক্ষণ পর্যন্ত মারতে থাকে। লাস্ট ফিনিশিং এ সময় বলতে কি চান, আমি জীবন দিতে চাই আর আমি আপনাদের সাথে থাকতে চাই না, আমি সাধারণ জীবন বহন করতে চাই। ঠিক আছে তাহলে তুমি কালকে এখান থেকে চলে যাও, ভালো কথা। আমি সকালবেলা আমার কাগজ ছবি দিয়ে দিই, বারোটা দিয়ে বেরোই আমার রাস্তা থেকে পোলাপান দিয়ে উঠে নিয়ে যায়, আবার উঠায় নিয়ে আমাকে একবার মার দেয়, তারপর একটা তেহারি আনায়, তারপর তেহারি খাওয়ার পর আবার মার দেয়, একবার আমার পিঠে পিস্তলটা দেয়া আমাকে দিয়ে সাদা পেপার দিয়ে বন্ধ নিচ্ছে, পাঁচটা পেপারতে ফিনিশন নিচ্ছে, শুয়ে নিচ্ছে, তারপরে আমাকে পিস্তলটা দিয়ে মিথ্যে কথা ভিডিও করেছে, রেকর্ড করেছে। তো
মিথ্যা কথা কি ছিল সেগুলো?
মিথ্যা কথা ছিল যে আমি বাংলাদেশের যত নারী পাচারকে জ্ঞান করি আর যত মেয়েদের ইজ্জত নিয়ে আমি খেলা করি।
আপনার এগুলো দিয়ে আপনাকে ভিডিও করে নিয়েছে, তারপর
তারপর ও আমাকে বংশ দিচ্ছে, মারছে, মারার পরে আমার সাথে যে টাকা পয়সা ছিল 2000 টাকার মতো এটা নিয়ে গেছে, আমার কাগজপত্র যা ছিল চিঠি টেক সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমি পুরো আমি আপনাদের কাছে আসলাম।
সেই এই যে আপনি এখন রক্তাক্ত অবস্থায় আছেন সেটা কবেকার ঘটনা?
আজকের ঘটনা,
আজকে আপনাকে মেরেছে?
হ্যাঁ, আজকে আমাকে মারছে, এবং কি আমাকে আর একজন লোক আসছে তার হাতে গান ছিল, সেই গান দিয়ে আমাকে শুট করতে দেখে শুট করতে জানি বুলেট খুলে নিয়ে এসেছে।
এটার পেছনের একটাই কারণ যে আপনি চালু দেন?
হ্যাঁ চালু দেন, শুট করতে চাইছে আমাকে শুট করতে জানি, তার গান থেকে বুলেট খুলে নিচ্ছে, যেটা ম্যাগজিন বলা হয় ম্যাগজিনটা খুলে নিচ্ছে।
এই লোকগুলোর ছত্র ছায়াতে তো আপনি এতদিন ছিলেন, যে লোকগুলো আপনার কাছ থেকে এখন চাঁদা চাচ্ছে, এখন আপনি চাঁদা দেননি বলে তারাই আপনার সাথে এরকম ব্যবহার করছে।
পরে আমাকে সেই গান দিয়ে যে বাড়ির স্তরে বাইরে আমি ছিঁড়েতে যাই, তারপর আমার চোখে লেগে আমার চোখে একসাথে মাংস উঠে যায়, যেটা রক্ত আমার এক ঘন্টা পর্যন্ত রক্ত পড়ে।
আচ্ছা আপনি আমাকে এখন বলেন এই ঘটনার মধ্য দিয়ে আপনার উপলব্ধিটা আসলে কি?
আমার উপলব্ধি আমার বাংলাদেশের, শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মানুষের কাছে একটাই চাওয়া, কেউ যেন কোনো প্রতিশোধ বা কোনো লোভের আশা করে কারো হাত ধরে তার জীবনটা আমার মতো ধ্বংস না করে। আমি একটা বছরে আমার মা বাবার মুখের হাসিটা হারিয়ে ফেলেছি, আমি এখন চাচ্ছি আমি জানি আমার বোনের খুনের প্রতিশোধ আমি নিতে পারবো না, শুধু প্রত্যেকটা মানুষের কাছে আমি দোয়া চাই যে আমি আমার বোনের খুনের প্রতিশোধটা আইনের দ্বারা হোক নিতে চাই। আমি আর ক্রাইম জগতে থাকতে চাই না, কারণ একটা বছরে আমার লাইফ থেকে অনেক কিছু হারাইছি। আমি আমার বাড়িতে প্রত্যেক মাসে নিয়মিত 5000 টাকা করে দিতাম, যেসলে আমি যখন চাষি করি এক বছরে আমি 6500 টাকা দেওয়া হইতো আমার, সে এক বছরে তাদের আন্ডারে মাত্র 9000 টাকা দিচ্ছে আমার বাড়িতে, আর তারা আমাকে সুখে রাখবে তো দূরের কথা, আমার জীবন নিয়ে আজকে তারা খেলা করতেছে, আমার বোনের খুনের প্রতিশোধ নেওয়া দূরের কথা, আমি বিচার পাবো তো দূরের কথা, আমাকে তারা ক্রাইম জগতে একটা পরিচয় দিয়ে দিচ্ছে, যেটা আমি এখন সমাজেও আমার কোনো ভালো পরিচয় আমি ঘুম দিতে পারতেছি না। কোনো জব নিতে গেলে সেখানে আমার পরিচয় চায়, যে ঢাকার শহরে আমাকে তারা শুভ নামে পরিচয় দিচ্ছে, যে শুভ নামটা যত বড় বড় লিডার আছে তারা জানে, আর যে যে জায়গায় রাখছে ওই জায়গায় আমি পরিচিত। আমি যদি কোথাও ঠিকানা দিতে যাই এই জায়গার ঠিকানা দিতে গেলে আমাকে সবাই যে জানো একজন অপরাধী, আমার কোনো চাকরি হবে না, আমি কোনো কর্মজীবী করতে পারি না।
তো এটি হচ্ছে আপনার উপলব্ধি এবং যে কারণে আজকে আপনি এখানে এসেছেন। ওকে প্রিয় শ্রোতা, এই হলো আমাদের শুভর অপ্রিয় সত্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের এক্সপার্ট প্যানেলের নিয়মিত সদস্য ডক্টর তাজুল ইসলামের কাছে তার মতামত জানার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার সঙ্গে আমরা কথা বলি। ডক্টর তাজুল ইসলাম কি বলার আছে আপনার?
আমরা শুভর কাহিনীটা ভালোভাবে জানলাম প্রথম থেকে, সে দরিদ্র এবং খুব বেশি অপরাধীরা কিন্তু এই মধ্যম বা ছোট পর্যায়ে দিই, আমরা যাতে কি বলি সন্ত্রাসী বা মাঝারি ধরনের সন্ত্রাসী যারা মহল্লায় পাড়ায় এই ধরনের অপরাধ করে বেড়ায়, সামাজিক ভাবে প্রভাব প্রতিপত্তি করে বেড়ায়, শুধু তাদেরই একজন প্রতিনিধি। আর যদি আমরা মাত্রা দিকে চিন্তা করি সেহেতু খুন খারাপ বড় কিছু করে নাই, কিন্তু আমরা যদি সংখ্যাগরিষ্ঠতার দিকে চিন্তা করি বেশিরভাগ সন্ত্রাসী কিন্তু এই পর্যায়েরই, এবং শুধু কিন্তু সেই বেশিরভাগ পেটি সন্ত্রাসী বলে ক্ষুদ্র সন্ত্রাসী যারা বলে তাদেরই প্রতিনিধি। এটাকে আমাদের বুঝতে হবে যে তারা কিভাবে ওঠে, শুভ আমরা বুঝতে পারতেছি যে কিভাবে এই ধরনের উক্তি সন্ত্রাসী তৈরি হয়। আমরা অনেকবারই বলেছি বেশিরভাগ অপরাধী কিন্তু জন্মসূত্রে অপরাধী হয় না, কিন্তু ফলাফল আমাদের সমাজে যে বৈষম্য আছে, অন্যায় আছে, অত্যাচার আছে, এর যে ন্যায় বিচার নাই, এর যে প্রতিকার নাই, এই প্রতিকারের না পেতে পেতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়ে তখন নিজেরাই কিন্তু বিপক্ষে চলে যায়, নিজেকে সংগঠিত করে, তার প্রতিরোধ বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। সুগুর ক্ষেত্রে দেখা গেল যে তার ছোট বোনকে একটি ছেলে দর্শন করেছে, রেপ করেছে এবং তারপর মেরে ফেলছে, খুবই গুরুতর অপরাধ হয়েছে। সেই অপরাধের কি শাস্তি হয়েছে? একটা বাংলাদেশে এরকম এরকম অনেকেই হচ্ছে। আমরা যে কাহিনীতে যা জানতে পারলাম, সে অপরাধীকে সুযোগ দেওয়া হয়েছিল, তারপর জেলে গেছিল, কিন্তু দু এক বছর পরে সে কিন্তু আবার বিয়ে হয়ে এসেছে। এই যদি হয় অবস্থা, তাহলে কিন্তু অপরাধীরা উদ্বুদ্ধ হবে, তারা কারো কারো বারবার অপরাধ করবে। এবং শুধু তাই নয়, তারা জেলখান থেকে বের হয়ে এসে যা করে আর কি, এই ধরনের ইয়ারা যে মামলা দিয়েছিল, শুধু সুজা মামলা দিয়েছিল প্রতিকার করার জন্য, বরং উল্টো তাদেরকে এখন হুমকি দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে তারা উচ্ছেদ করে দেওয়ার মতন অবস্থা হচ্ছে। এরকম ভাবে যদি প্রত্যাশা করে ফেলা হয় একটা মানুষকে, একটা পরিবারকে, তখন সেই পরিবার যদি একজন কৃষক থাকে, তখন সেই স্বাভাবিকভাবে সেভাবে মানুষ যেরকম ব্যস্ত হয় একটা কিছু করতে চায়, সে হয়তো সেভাবেই সেই কারণে তখন সে ওই ওদের মতনই আবার শক্তিমান হওয়ার জন্য, বলবান হওয়ার জন্য সে আশেপাশে কোনো নেতাদের বা কোনো শক্তি কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছে, যাতে তারাও শক্তিশালী হতে হতে বলবান হতে পারে। এই রকম যারা তাদের উপর অত্যাচার করেছে, যে শক্তি দিয়ে, যে সন্ত্রাসী দিয়ে, তারাও সেরকম সন্ত্রাসী হতে পারে। এইভাবে কিন্তু আমাদের সমাজে সুবিধার মতন বেশিরভাগ আমাদের বেশিরভাগ আসলে খুব বড় ধরনের অপরাধী যারা, তাদের তারা এবং চরিত্রগত দিক থেকে সে ধরনের অপরাধী নয়, অর্থাৎ তার পক্ষে ভালো হয়ে যাওয়া এবং সুপথে আটা খুব কঠিন একটা কাজ হবে না। সুগুর প্রতি আমাদের আকাঙ্ক্ষা থাকবে, অনুরোধ থাকবে যে সে যে কাজটা করে সে বুঝতে পারতেছে যে মানুষ তার বোনকে একজন মেরে ফেলেছিল, সে যদি শুধু ওই কথাটা চিন্তা করে যে ওই ওই ছেলেটা কতটুকু গুরুতর অন্যায় এবং পাপ কাজ করেছে, কতটুকু জঘন্য কাজ করেছে, অর্থাৎ ওই ছেলেকে সে যদি ঘৃণা করে থাকে, তাহলে সে এখন নিজেকে ঘৃণা করতে পারে যে আমিও কিন্তু তার কাছাকাছি চলে গেছি, আমি তো সেই ধরনের অপরাধী হয়ে গেলাম, আমি তো সেই ধরনের অন্যায়কারী হয়ে গেলাম। অর্থাৎ সে যদি তার বোনের রেপ করে মেরে ফেলা সেই ছেলেটার কথা মনে করে যে সে কত ঘৃণ্য ছিল, আমি কি সেই পথে যাবো, সেটি কি সমাধান, না আমি আরো ভালো থাকবো, সেটি হলো সমাধান, সবাইকে আরো ভালো থাকতে হবে। আমরা তাই সবাই কামনা করি এবং আশা করি যে শুভ তার শুভ জীবনে এবং কল্যাণময় এবং আলোকময় জীবনে ফিরে আসতে পারবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম।
জি, আপনাকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে ফিরবো SMS, মেইল এবং আপনাদের যারা ফিডব্যাক পাঠিয়েছেন শুভর সম্পর্কে জানার পরে সেগুলো নিয়ে একটু পরে আমরা ফিরে আসছি।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
বেশ কিছু SMS আমরা পেয়েছি, মেইল পেয়েছি, ফেসবুকে কমেন্টস পেয়েছি। লেমন ঢাকা থেকে লিখেছে, খারাপ লাগছে ভেবে যে শুভর বোনকে খুন করা হয়, কারো বোনকে যদি খুন করা হয় তাহলে তার ভেতরে একটি প্রতিহিংসার আগুন জ্বলে, এটাই স্বাভাবিক। ঠিক তেমনি করে শুভ কিন্তু আজকের অপরাধের জগতে পা দিয়েছে। আমি বলবো শুভ খুব বেশি অন্যায় করেনি, আমিও তাই করতাম। তামিম ঢাকা থেকে লিখেছে, কারো বোন খুন হলে তাকেও প্রতিশোধের জন্য খুন করতে হবে কিংবা অন্যায় পথ বেছে নিতে হবে, আমি তা বিশ্বাস করি না। প্রাণা পাম্বির থেকে লিখেছে, ভাইয়া অন্যান্য অপরাধীরা সাধারণত যে ধরনের হয়ে থাকে, শুভ কিন্তু সে ধরনের অপরাধী নয়। অন্যেরা নিজেরা ইচ্ছা করে অপরাধ জগতে পা রেখেছে, শুভ তাই করেছে, তবে শুভর সাথে অন্যদের পার্থক্য হচ্ছে অন্যেরা নিজেদের জন্য আর শুভ তার বোনের জন্য বা বোনের হত্যার প্রতিশোধ নেবার জন্য। রাইহান গাজীপুর থেকে লিখেছে, শুভ একজন জঘন্য অপরাধী। বিপ্লব কক্সবাজার থেকে লিখেছে, ভাই শুভ তুমি আমার অনুপ্রেরণা, আমার সাথে এমন ঘটনা ঘটেছে, আমিও প্রতিশোধ নিতে চাই। না, আমার মনে হয় না বিপ্লব মানে সে আপনার অনুপ্রেরণা হতে পারে, কারণ শেষ পর্যায়ে এসে শুভ কিন্তু সেই জায়গা থেকে সরে এসছে এবং শেষ পর্যায়ে শুভর পরিণতি আপনি যদি দেখে থাকেন তাহলে কিন্তু শুভর জায়গা থেকে আপনি একটা বড় ভালো সিদ্ধান্ত নিতে পারেন, সেটা হচ্ছে আপনি এতদিন ধরে যেভাবে প্ল্যান করছিলেন আপনার বোনের হত্যার প্রতিশোধ আপনি নেবেন, সেই জায়গা থেকে আপনার সরে আসা উচিত। এই বিষয়টি আইনের হাতেই আপনাকে সুপর্দ করা উচিত। রিনা ঢাকা থেকে লিখেছে, আমি শুভকে ধন্যবাদ দিতে চাই, কারণটা হচ্ছে শুভ আজকে নিজে থেকে যাহা বলিব সত্য বলিবতে এসেছে এবং নিজের থেকে স্বীকার করেছে তার সমস্ত ভুল। আমাদের সমাজে এমন কটা মানুষ পাওয়া যায় যারা নিজেরা নিজের অপরাধ স্বীকার করে। আমি শুভর মতো সাহসী মানুষ আরো অনেক প্রয়োজন বলে মনে করি। এরকম অনেক অনেক এসএমএস আমরা পেয়েছি, ফেসবুকে কমেন্টস পেয়েছি। শুভ, লিসনারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
এখন আমার শুধু বলার একটাই, মানুষের কাছে, জনগণের কাছে, আমার মা বাবার কাছে, আমি যে ভুল করছি দয়া করে আমাদের সবাই ক্ষমা করে দেয়। আমি আমার দেশকে অনেক অনেক ভালোবাসি, আমার জীবনের চাইতে বেশি, কিন্তু আমার বোনের খুনের প্রতিশোধের নেশায় আমি যে কী করছি আমি নিজেই জানি না। কিন্তু আমার বিবেকের কাছে দুইটা লোক আমাকে আটকে দিচ্ছে। প্রথমত আমার মা বলছে, তুমি যে জগতে আসছো, যে কাজটা করতেছো, এটা কি তোমার কালকের দিনটা তোমার জীবনে আসবে, সিকিউরিটি দিতে পারবো বাবা? আমি স্ট্রং হয়ে গেছি, আমি আমার মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতন ক্ষমতা আমার ছিল না। তো আরেকটা ফ্রেন্ড আমাকে প্রশ্ন করছে, কালকের দিনটা তোমার লাইফে আসবে, সেটা সিকিউরিটি কি তুমি দিতে পারো?
আপনার বয়স কত এখন?
আমার এখন রানিং বয়স চলতেছে 22 বছর।
আপনি খুন করেছেন?
না।
আপনি খুন করেন? আপনি ড্রাগ নেন?
কোনো নেশা উৎস হয়নি।
ওকে, আপনি সবচেয়ে বড় অপরাধ কি করেছেন এখন পর্যন্ত, যদিও আমাদের স্টোরিতে সেরকমভাবে আসেনি?
সবচেয়ে বড় অপরাধ হচ্ছে একটা লোককে ব্ল্যাকমেল করতে আর একটা মেয়ের ইজ্জত নিয়ে বিক্রি করা, এই প্ল্যানিংটা করছি।
ওকে,
বলুন। আর দেশের বিরুদ্ধে যেটা করছি ইয়াবা, এটা আমার
ইয়াবা নিয়ে আপনি পুরো সময়টাই কাজ করেছেন 1 বছর ধরে, আমরা এটা বুঝতে পেরেছি। আপনাকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন,
এমনকি এর মাঝে আর একটা ঘটনা ঘটছিল, সেটা হচ্ছে আমি একবার 7টা ফ্রেন্ডস নিয়ে ধরা গেছিলাম
পুলিশের কাছে। ধরা গেছে, তার মানে আপনি বিভিন্ন ড্রাগ ডিলার ছিলেন? আপনি বিভিন্ন জায়গায় খুচরা ড্রাগ দিতেন এবং সেগুলোর বিনিময়ে আপনাকে তারা একটা শেল্টার দিত, এটাই ছিল মোটামুটি আপনার রেস্টোরেশন আছে, এবং তার বিনিময়ে আপনার একটা উদ্দেশ্য ছিল আপনার বোনের খুনের প্রতিশোধ তারা নিয়ে দিবে, যে কোনো ভাবেই হোক আপনার এই আওরঙ্গবাজে তাকে খুন করবে। প্রথম কথা হচ্ছে আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। হ্যাঁ, হতে পারে যে সেই বিচার, যে বিচার আপনার মন মতো হয়নি, ন্যায্য বিচার আপনি পাননি, কিন্তু আইন একটা রায় দিয়ে দিয়েছে, সেই জায়গাটায় আপনি কোনো কিছু করলে সেটা বেআইনি, সেটা অপরাধ। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে যে আপনার বোনকে আপনি অনেক বেশি ভালোবাসেন, সেই জায়গা থেকে অবশ্যই আপনি জানেন যে খুনি কে। হ্যাঁ, এবং খুনের যদি স্বীকারোক্তিও আপনি পেয়েছেন খুনি কে, ঠিক আছে, সেটার জন্য অন্যায়ভাবে চেষ্টা করলে তো হবে না, সেটা আপনি নিজে থেকেই উপলব্ধি করেছেন। এবং আপনি একটা অপরাধের শাস্তি দিতে গিয়ে আরো 10টা অপরাধ করে ফেলবেন, সেটা তো কোনো রাস্তা হতে পারে না, তাই না? সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে ভেরি লিগ্যাল ওয়েতে, আইনের মাধ্যমে সেটা চেষ্টা করতে হবে, বারবার চেষ্টা করতে হবে, তাই না? এটা তো আপনি বুঝতে পারছেন, এই উপলব্ধি তো আপনার মধ্যে এসছে, সুতরাং আর কোনোভাবেই আপনি অপরাধী যে হবেন না সেই নিশ্চয়তা কি আমরা পেতে পারি?
ইনশাআল্লাহ, আমি আল্লাহর জন্য শপথ করে বলছি, আমি নেক্সট টাইম অপরাধ তো দূরের কথা, অপরাধের বুদ্ধি আমার মাথায় আনবো না।
রাইট, আপনার এখনো বয়স আছে, এই বয়সে আপনি রিক্সাও চালিয়েছেন, আপনার শরীরে জোর আছে, আপনি তো একটু আগেই বললেন যে ডিশ কেবলে কাজ করে আপনি প্রতি মাসে 5,000 টাকা করে দিতেন, আপনি 1 বছরে কিছু দিতে পারেন?
আমার চাকরি আসতে একটা ঠিক আছে,
সুন্দর এবং সৎ পথে বাঁচেন, আমার মনে হয় আপনার বোন ওখান থেকে আপনার জন্য খুশি থাকবে। আর আপনি বড়াওয়ালাকে বলবেন, আল্লাহকে বলবেন প্রতি মুহূর্তে, তিনিই তো সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক, তাই না? সুতরাং অন্যায় করে কোনোভাবেই আরেকটা অন্যায় শাস্তি হতে পারে না, ঠিক আছে? ওকে, অনেক অনেক ধন্যবাদ শুভ। প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে গত সপ্তাহে যে মেইল বা চিঠি পেয়েছি সেখান থেকে একটি মেইল এবং চিঠির অংশ বিশেষ আপনাদেরকে পড়ে শোনাবো, এবং এই কাজটি করছে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আমি শিহাব, যাহা বলিব সত্য বলিব আমি নিয়মিত শুনে আসছি। এই অনুষ্ঠান আমার খুব প্রিয় প্রিয় অনুষ্ঠান, অনেকদিন ধরেই আমি এই অনুষ্ঠান শুনি। আমি আজ আমার একটি ছোট অপরাধের কথা স্বীকার করতে চাই। তখন আমি একটি কোম্পানিতে চাকরি করতাম, নতুন হিসেবে সবাই আমাকে খুব সাহায্য করত, ভালোবাসত। কিন্তু কিছুদিন পর সামান্য একটা কারণে আমার সহকর্মীর সাথে কথা কাটাকাটি হয়, পরে সম্পর্কটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু একই জায়গায় চাকরি করে এমনটা করা আমার ঠিক হয়নি, কখনোই উচিত হয়নি। আসলে রাগ করে কোনো কিছু করা উচিত না, আর সেটার ফলও খুব বেশি একটা ভালো হয় না, যেটা আমি এখন বুঝতে পারছি। আজ তার সাথে দেখা হলো, কথা হয় না, যেটা আমাকে সবসময় পীড়া দেয়। আর তাই তো এই অনুষ্ঠানের মাধ্যমে, বিশেষ করে এই অনুষ্ঠানের চিঠি পর্ব শুনে আমার মনে হয়েছে যে এখানে আমারও চিঠি লেখা উচিত, এবং আমার সামান্য অপরাধের কথা সেখানে স্বীকার করা উচিত, তাহলে হয়তো আমি ক্ষমা পেলেও পেতে পারি। আমি চাইব যে আমার সেই সহকর্মী যেন আমাকে ক্ষমা করে দেন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে ধন্যবাদ জানাই এই বন্ধুটিকে আপনার সত্য উপলব্ধির জন্য। আমরা শেষ করতে চাই আজকের মতো রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এই কথাটি বলে যে সকল মনে সকল অপরাধের জন্য ভয়াবহ রকমের শাস্তি অপেক্ষা করে, এই উপলব্ধি জন্ম হোক এবং সকল অপরাধের বিলুপ্তি ঘটুক। আমরা বারবারই বলি, একজন মানুষকেও যদি জিবিএসবি অর্থাৎ আমাদের রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, সত্যের পথে আনতে পারে, আলোর পথে আনতে পারে এবং সংশোধনের পথে আনতে পারে, বিবেক বোধকে জাগ্রত করতে পারে, আমরা তাহলে বলতে পারব আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। আজকের মতো এ পর্যন্তই, আগামী রবিবার আবারও কথা হবে, সে পর্যন্ত অনেক ভালো থাকুন। আর জে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু এবং আমি আর জে কিবরিয়ার পক্ষ থেকে শুভরাত্রি।